স্বাগত সবাইকে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। স্টুডিওর আশপাশে ভূতেদের আনাগোনা। এই মুহূর্তে যারা শুনছেন ঢাকা কুমিল্লা চট্টগ্রাম থেকে সরাসরি ফ্রিকোয়েন্সির মাধ্যমে আপনি শুনতে পাচ্ছেন 94.4 ফ্রিকোয়েন্সিতে। এছাড়া আমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে, জাগর ফ্রমের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সহ আমাদের অন্যান্য যে সকল ফেসবুক পেজগুলো রয়েছে, জাগো কুমিল্লার অফিসিয়াল ফেসবুক পেজ সহ অন্যান্য সকল পেজগুলোতে যারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সকলকে স্বাগত ভূত স্টুডিওতে। এবং প্রত্যেক বৃহস্পতিবার রাতে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে বা একটা অন্যরকম আনন্দ কাজ করে অনেকের মধ্যেই, যে প্যারানর্মাল ঘটনাগুলো শুনতে যারা বেশি ভালোবাসেন তাদের জন্যই ভূত স্টুডিও, যেটা প্রতি বৃহস্পতিবার রাতে আমাদের নিয়মিত আয়োজন। এবং সেই নিয়মিত আয়োজনে আপনাকে আরেকটাবার স্বাগত জানাচ্ছি আর্য অপূর্ব। এবং ভূত স্টুডিও মানে হচ্ছে সঙ্গে রয়েছে প্রাণ পটাটা। চিপস না বিস্কিট একবার খেয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন প্রাণ পটাটার টেস্টটা আপনার কাছে কেমন লাগে। বাট আজকে যে স্টোরিগুলো আমরা শুনব, সেই স্টোরিগুলো আমি অফ এয়ারে যতটুকু শুনছিলাম আমাদের গেস্টদের কাছ থেকে, এক একটা ঘটনা কিন্তু এক একটার চাইতে যদি বলি যে পাল্লা দিয়ে আসলে বেশি ভয়ঙ্কর। সো আই হোপ আজকে আপনার সময়টা দুর্দান্ত রকম ভালো কাটবে। সো থাকুন আমাদের সঙ্গে কানেক্টেড। অ্যান্ড ফেসবুক লাইভটা যেহেতু হচ্ছে এই মুহূর্তে, তো সেক্ষেত্রে আপনাকে যেটা বলবো, ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে যাবেন facebook.com/jagofm, জাগোএফএমের অফিসিয়াল এই পেজে। এবং একই সঙ্গে যেটা বলবো, আর যে অপূর্বর ফেসবুক পেজেও কিন্তু লাইভটা আপনি এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। আপনার ভালো লাগা মন্দ লাগা সবকিছু কিন্তু আপনি আমাদেরকে জানান দিতে পারছেন। একই সঙ্গে আপনার হাতে যখন স্মার্টফোন রয়েছে তখন খুব সহজে একটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি নিজে দেখার পাশাপাশি অন্য দুটো মানুষকে দেখবার সুযোগ করে দিতেই পারেন। কিভাবে? খুব সিম্পলি আপনি লাইভটাকে শেয়ার করতে পারেন আপনার ফেসবুক থেকে। ফেসবুকে আমরা কম বেশি অনেকেই কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছি। সো এদিক ওদিক ঘোরাফেরা না করে জাগোএফএম অফিসিয়াল ফেসবুক পেজে চলে যাই। সেখানে যে শেয়ার যে অপশনটা রয়েছে লাইভের, এই শেয়ার অপশনটা ক্লিক করে আপনি নিজের যেমন দেখতে পাচ্ছেন, পাশাপাশি আপনার যে বন্ধুটা এই মুহূর্তে বোরিং সময় পার করছে সেই বন্ধুটার কাছে কিন্তু আপনি জাগোএফএম এর এই নোটিফিকেশনটা পৌঁছে দিতে পারছেন। সো প্রথম যিনি অতিথি তার সাথে আমরা এই মুহূর্তে পরিচিত হব এবং তার কাছ থেকে একের পর এক একের পর এক বেশ চমৎকার কিছু ঘটনা শুনবো। সালামু আলাইকুম ভাইয়া, কি নাম আপনার?
ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন।
নাজমুল ভাই কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। এবং নাজমুল ভাইয়ের সাথে আমার যখন কথা হচ্ছিল অফিয়ারি, তিনি যেটা বলছিলেন যে আজকে বেশ কিছু অসাধারণ ঘটনা ওয়েট করছে, সো একের পর এক সেই ঘটনাগুলো আমরা শুনবো। সো নাজমুল ভাই, প্রথম কোন ঘটনাটা আজকে আমরা শুনছি?
আমি প্রথমে মূলত জুরাইনের ঘটনাটা শেয়ার করব। আমার বাসা মূলত জুরাইনে, তো আমি জুরাইনের ঘটনাটা ফার্স্টে শেয়ার করব, পরে আমার ফ্যামিলির দিকে ওকে ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা হচ্ছে যে ভূত বা এই যে প্যারানর্মাল জিনিসটা, এটা আসলে অনেকেই বিলিভ করে না। বাট একটা টাইমে যখন ছিল যে আমিও বিলিভ করতাম না, আসলে গল্প শোনা হতো। তো যেটা হচ্ছে যে মানুষ যেটা আসলে নিজে এক্সপিরিয়েন্স না করে সেটা আসলে সে বিশ্বাস করতে চায় না। তো আমি বলবো যে এই ঘটনাটা আসলে স্টোরি বা অনেকে স্টোরি মনে করে, আসলে এটা স্টোরি না, এটা এক্সপিরিয়েন্স। আমি মূলত আজকে এক্সপিরিয়েন্স শেয়ার করতে আপনাদের এখানে আসা। তো জুরাইনের যে ঘটনাটা, জুরাইনে যারা আছেন তারা হয়তো চিনবেন আমি ঠিকানাটা বললে। ঘটনাটা হলো যে জুরাইনে আমাদের চেয়ারম্যান বাড়ি নামের একটা এলাকা আছে, ওইখানকার বিশাল একটা পুকুর কেন্দ্রিক। তো ঘটনাটা বেশ আগের, আমার নানির মুখে ঘটনাটা শোনা, এটা প্রায় স্বাধীনের আগের অবস্থা। তো পুকুরটা আমি নিজে ফিজিক্যালি দেখছি। তো ওইখানে যেটা হয়তো যে সবাই মিলে ওই পুকুরে গোসল করত, বিশাল বড় একটা পুকুর এবং সবাই গোসল করতে যেত। তো ঘটনা নর্মালি সবাই গোসল করতে পারে, কোন কিছু হয় না। কিন্তু ঘটনাটা যেদিন ঘটে সেটা হলো যে একদিন একটা মেয়ে গোসল করতে গিয়ে সে আর উঠতে পারে না, পুকুরে সে ডুব দেয়, সে আর উঠতে পারে না। তো সবাই মিলে খোঁজাখুঁজি করে খোঁজাখুঁজি করে খোঁজাখুঁজি করে, কিন্তু কেউ আসলে আর ওই মেয়েটাকে পাচ্ছিল না। তো একটা সময় হয়েছে যে ওকে যখন আর পাওয়া যায় না, মানে সবাই তো এলাকার যে আসলে যে যারা একটু ডুবাতে পারে, একটু ডুবুরি টাইপের, ওরা বেশ খুঁজে না পাওয়ার পরে একটা সময় ফায়ার সার্ভিসকে ই করা হয়। ফায়ার সার্ভিসকে ইনভলভ করার পরে তারাও আসলে তাদের যে ডুবুরি টিমটা থাকে তাদের মাধ্যমে এটা খুঁজে পায় না। তো না পাওয়ার পরে তো একটা সময় যে এক বাহির থেকে, মানে আমাদের ওখানকার বাহির থেকে একটা টিম আনা হয় এবং তারা বলে যে তারা খুঁজে দিবে। তো তারা খুঁজে দিবে এই শর্তে তাদেরকে সাথে একটা কন্ট্যাক্ট হয়, বিশাল একটা অ্যামাউন্ট তাদেরকে দেয়া হবে তো মেটার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু বলি, তো তাহলে অনেকে রিলেট করতে পারবেন যে আসলে ঘটনাটা কেন। এই মেয়েটা ছিল যে ওর বাবা মায়ের একমাত্র মেয়ে, মানে একমাত্র সন্তান যেটা বলি, এই কারণে তারা একটা বিগ অ্যামাউন্ট চাইলেও অ্যামাউন্টটা তাদের কাছে বড় হয় না, তারা রাজি হয়ে যায় যে যাই হোক আমার বাচ্চাটা যেন আমি পাই। যেহেতু যখন গোসল করতে নেমেছে তার থেকে অনেকটা সময় পাস হয়ে গেছে, মানে দুপুরের ঘটনাটা ছিল, প্রায় বিকেল হয়ে গেছে অনেকটা সময়, তো নর্মালি যদি ডুবেও যায় তো এতক্ষণে লাশ হলো উঠে যাওয়ার কথা, তো এই মোমেন্টে যতক্ষণ এটা পায়নি তখন তারা রাজি হয়ে যায় যে আচ্ছা তাহলে এই ডুবির টিমটা দেখুক। তো ওরা যেটা করে, ওইখানে একটা লোক ছিল একটু ওঝা টাইপের, ওঝা টাইপের বলতে মানে সে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস করে, সে একে তো ডুবুরি সে প্যারানর্মাল টাইপের, তো সে বলল যে আমি নামবো। সো সে তার যে ধরনের তার সেফটি নেওয়ার দরকার আছে সে ওই ধরনের সেফটি গুলো নিয়ে সে নামে, এবং তার যে অন্য যে সাথী আছে তার সাথে দুজন সাথী সঙ্গী নিয়ে এসেছিল, তারা কুলে মানে কুল বলতে মানে পুকুরের পার যেটা ওইখানে আসলে তাদের যে অ্যাক্টিভিটিস গুলো তারা ওইটাই করে। তো প্রথমে সে ডুব দেয়, তো ডুব দিয়ে তারপরে সে অনেকক্ষণ ধরে উঠছে না, উঠতে 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 না পেরে না পেরে না পেরে তারপরে আবার উঠে উঠে, তো তারপরে সে যখন ওটা না পাইল সে আবার কুলে ওঠে। কুলে ওঠার পরে সে তখন বলে যে আমার এইখানে যেহেতু আমি ওকে পাচ্ছি না, তবে আমি শিওর এইখানেই আছে, যেহেতু পুকুরের মধ্যে আছে তো আমার আরো কিছুই লাগবে। তো সে তখন কি করে, আমাকে মানে ওইখানে যারা আছে ওইখানকার লোক তাদেরকে বলে আমাকে কালো মানে একচ কালো মানে এক রঙা কালো একটা মুরগি লাগবে, মানে একদম কালো, তার শরীরে অন্য কোনো কালারের কোনো পশম থাকতে পারবে না, তারপরে কালো গাই মানে যে একটা গাভী লাগবে যে কালো, এরকম কালো গাভীর দুধ লাগবে। সো এইরকম সে কিছু ডিমান্ড করতে থাকে যে আমার এইটা এইটা লাগবে। তারপরে শালু কাপুর আপনারা অনেকে চিনেন, বলে আমার শালু কাপুর লাগবে এত গজ, মানে ওনার টোটাল একটা এস্টিমেট দেয় যে এই জিনিসগুলো লাগবে, মানে উনি একটা একটা যজ্ঞ সাজানোর মতো একটাই করে যে এই জিনিসগুলো লাগবে। তো যেহেতু সবাই সাথে উনি যেটা যেটা বলছে সাথে সাথে সবাই সবকিছু এনে দিছে, এনে দেওয়ার পরে উনি এইবার ফাইনালি নামলো, মানে ফার্স্টে একবার নেমে উনি ইন্সপেকশন করে আসছে, তো এরপরে উনি ফাইনালি নামলো যে ওগুলো সবকিছু করার পরে ওই ঘাটে উনি যে মুরগি যেটা ছিল ওটা মুরগিটাকে জবাই করছে, জবাই করে যে দুধ ঢালছে, তারপরে শালু কাপুরটা গায়ে পেঁচেছে পেঁচিয়ে, তারপরে উনি ওই যে জায়গাটা ওই যে দুধের পানি যেখানটা ঢালছে ওই দুধের পানি ঢেলে ওইখান থেকে নামলো। মানে অনেকটা হয় না, যেমন আমরা কোন একটা রাস্তা খুঁজি বা একটা রাস্তা তৈরি করি, সে ফর একটা পাহাড় এর মধ্যে থেকে একটা গুহা তৈরি করে তারপর একজন গেল, ওনারও মানে আশেপাশে যারা ছিল তাদের মনে হলো যেন উনি কোন একটা রাস্তা তৈরি করে নিলেন এইটা দিয়ে, মানে দুধ তারপরে যে ব্লাড যেটা আমরা বলি ওইটা দিয়ে উনি একটা মানে এটাই সবার মনে হলো যে উনি কোন একটা দেন উনি নামলো। তো নামার পরে এবার উনি ডুব দিল, এবার অনেক সময় হয়ে গেছে উঠানা উঠানা উঠানা, নর্মালি দেখবেন মানুষ কিন্তু পানির মধ্যে কিছুক্ষণের বেশি শ্বাস তুলে রাখতে পারে না, কিন্তু এ কোনোভাবে মানে 15-20 মিনিট হয়ে গেছে তাও এর শ্বাস ছাড়ে না, হয়তো তার কোনো একটা প্যারানর্মাল তার মধ্যে কোনো একটা পাওয়ার আছে যেটা দিয়ে আসলে এই কাজটা করে। তো নামার পরে এরপরে উঠে আসছে, উঠে এসে উনি আর কারোর সাথে কোনো কথা বলতে চাচ্ছে না, মানে নট এ সিঙ্গেল ওয়ার্ড, মানে সবাই ধরছে কি তুমি এত মানে উনি তো খুব এসে খুব পাওয়ার দেখাইছে যে আমি পারবো, যাই হোক হোয়াটএভার ইট ইজ আমি এটা করে দিব। সো যখন উনি কারোর সাথে কথা বলতেছে না উনি মানে সব মানে গুছাচ্ছিল, মানে এসে তাড়াহুড়া করে সবকিছু গোছাচ্ছিল যে আমরা এখানে আর থাকবোই না এই টাইপের। সো মানে মানে ওনার চোখে মুখে ভয় ছিল, উনি এত পাওয়ারফুল একজন মানুষ বাট ওনার চোখে মুখে খুব ভয় ছিল। সো ওনাকে যখন খুব করে ধরা হলো তো তখন বলা হলো যে তুমি চলে যাবা কিন্তু বলে যাও যে আসলে কি হয়েছে। তো উনি যেটা বলল যে উনি যখন ওই যে ভিতরে গিয়েছে, ভিতরে যাওয়ার পরে তো দেখলো যে ওই যে মেয়েটা, ওই মেয়েটা সুন্দর করে পুকুরের মাঝে ও মেয়েটা বসে আছে, এবং ওর পাশে আর একটা বৃদ্ধ টাইপের একটা মহিলা, মানে বৃদ্ধ তার বয়স আমরা যেটা বলি যে আপনি যদি খেয়াল করেন যদি আমরা বলি যে 100 বছর পার হয়ে গেছে এরকম গ্রামের বৃদ্ধকে যদি আপনি দেখেন এই টাইপের, যার চুল একদম সাদা, তারপরে হাড্ডি কঙ্কাল এই টাইপের। ওনার বর্ণনা ছিল যে বিদঘুটে একজন বৃদ্ধ মহিলা ওনাকে নিয়ে বসে আছে, ওই মেয়েটাকে নিয়ে বসে আছে। তো বসে থাকার পরে তো ও অনেক তাকে রিকোয়েস্ট করছে, ওর যত পাওয়ার ছিল সব ওটা এক্সারসাইজ করছে, করার পরে তাকে বলছে যে দিয়ে দাও, কিন্তু সে ওই মেয়েটাকে দিবে না। সে বলতেছে যে তার নাকি এক নাতি আছে, মানে নাতি ছেলে নাতি, ওই নাতির সাথে এই মেয়েকে বিয়ে দিবে, তার এই মেয়ে খুব পছন্দ হয়েছে। তো এইটা শুনে ওইখানে যারা ছিল মানে এরা ভাবতেছিল যে উনি হয়তো কোনো মানে ওনাদেরকে বোকা বানাচ্ছে, কোনো বোকা বানাচ্ছে, উনি হয়তো পায়নি, এখন এসে যেহেতু খুব ই দেখাচ্ছিল, পাওয়ার দেখাচ্ছিল, তো যেহেতু উনি এখন কিছু পায়নি তাই হয়তো উনি গল্প সাজাচ্ছে। তো গল্প সাজাচ্ছে, তো এরপর যেহেতু ওই মেয়ের ফ্যামিলিটা একটু পাওয়ারফুল ছিল, তো ওরা ওকে বলল যে না তুমি এটা মিথ্যা বলতেছ, তুমি আইসা বলছো তুমি এনে দিবা, তুমি এনে দিবা, ওকে জীবিত এনে দিতে পারো মৃত এনে দিতে পারো, এটা না তোমার ওকে এনে দিতে হবে, তুমি যদি না এনে দাও তোমাকে এখান থেকে যেতে দিব না। তো ওইখানে যারা ছিল সবাই আবার ওদেরকে আটকাইছে। তো এখন যেটা হলো যে ও তখন বলল আচ্ছা ঠিক আছে আমি আবার নামবো, কিন্তু এটুকু শিওর থাকেন যে আমি যদি এখানে নামি হয়তো আমার জীবন নাও থাকতে পারে, বা সিচুয়েশন যাই হোক পরিস্থিতি যাই হোক আপনাদের মেনে নিতে হবে, এবং এর জন্য আমাকে কোনো দায়ী করতে পারবেন না। মানে উনি এমন ভাবে বলতেছিল যেন উনি যদি সেকেন্ড টাইম নামে তাহলে ওই মেয়েটাকে মেরে ফেলবে, মেয়েটাকে মেরে ফেলা হবে। ও তো এইটা যখন হচ্ছিল তো সবাই যেহেতু ওকে বিশ্বাস করতে চাচ্ছিল না, তো মা বাবাও তো যেহেতু দুপুরের এখনো পায়নি তার মানে বেঁচে নেই, তখন মা বাবার ই হলো যে যদি লাশও পাওয়া যায় তাও যেন ওদের একটু সান্ত্বনা পাওয়া যায় যে লাশটা হলো অন্তত পাওয়া যায়। তো বলছে ঠিক আছে যদি তুমি মারা গেলে তুমি নামলে ও মারাও যায় তোমাকে নামতে হবে, বাট ওকে তোমার এনে দিতেই হবে, বাই হুক অর বাই হুক তোমাকে আনতেই হবে। সো ও আবারও ওই যে দুধের ইটা ছিল আবারও সেম ভাবে আবার ই করলো, ঢেলে ওখানে আবার নামলো। তো নামার পরে ও আবারও গেল, যাওয়ার পরে এই ও ওখানে ওর সাথে কি কথোপকথন হয়েছে এটা বলতেছি যে ও আবারও নামে, নামার পরে যেটা হয়েছে যে ও আবার গিয়ে ওকে রিকোয়েস্ট করে ওই যে বৃদ্ধ বিদঘুটে যে প্যারানর্মাল যে মহিলাটা ওনাকে আবারও রিকোয়েস্ট করে, খুব করে রিকোয়েস্ট করে যে ওর তো আর কোনো ভাই বোন নেই, ওর মা বাবার একমাত্র সন্তান, দিয়ে দাও বিনিময়ে তুমি অন্য কি চাও। ওদের হয়তো কি একটা রিচুয়াল থাকে যে প্রাণের বিনিময়ে প্রাণ, মানে জীবনের বিনিময়ে জীবন, এই টাইপের ওদের একটা রিচুয়াল থাকে যে তোমার আর কি কি চাই তোমার এগুলো বলো আমরা এগুলো ম্যানেজ করে দিব। তো ওই বৃদ্ধা আর এগুলো আর রাজি হয় না, তো বলে ঠিক আছে তুই যেহেতু চাচ্ছিস তোকে দিব, তুই এক কাজ কর তুই আমার এই দিঘিটা একটু ঘুরে দেখে আয়। তো দিঘিটা ঘুরে দেখে আয়, তো তখন বললো ঘুরে দেখে আসলে দিবা, বললো হ্যাঁ ঘুরে দেখে আসলে দিব, ওকে কিন্তু বলে নাই যে তোকে জীবিত দিব বা মৃত দিব, বলছে তোকে দিব। আর এই যে তান্ত্রিক বা ওঝা টাইপের যারা থাকে এরা কিন্তু এদের প্যারানর্মাল জিনিসের সাথে খুব বেশি কথাও বলতে হয় না, কজ এরা প্যারানর্মাল জিনিসগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়, আর ও যেহেতু পানিতে নামছে তার দিঘিতে নামছে টেরিটরিটা কিন্তু তার, সো তার টেরিটরিতে নেমে তার সাথে ও বেশি বাগবিতণ্ডা করতে পারবে না। তো ওই লোক যেটা করছে ও দিঘি ঘুরতে গেছে, তো দিঘি ঘুরতে 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 ও দেখতে পেলো যে আমাদের যে বুড়িগঙ্গা নদী, আপনি জানেন যে জুড়াই বুড়িগঙ্গার পাশাপাশি, ওই বুড়িগঙ্গা থেকে একটা টানেল এই দিঘির সাথে লিঙ্ক আপ, এই টানেলটা এখানে লিঙ্ক আপ। সো যেটা হয়েছে যে ওই ঘুরে আসছে, ঘুরে আসার পরে তো বলতেছে ঠিক আছে তুই উপরে ওঠ, উপরে ওঠার সাথে সাথে তুই ওঠার আগে দেখবি আমি ওকে পৌঁছে দিয়েছি, তো আমি ওকে পৌঁছে দিয়েছি তুই ওঠ। তো ওই লোকটা উঠে, তো ওই লোকটা যে উঠে না মানে ওই যে ওখান থেকে ওঠার পরে দেখে যে ও তার ওই দুধের জায়গাটা খুঁজে বের করতে পারে না, ও তো এমনি মাঝখান থেকে উঠে, ওঠার পরে তখন ও আবার কুলে ওঠে, ওঠার পরে যে মানে পুরো পুকুরে মনে হয় যেন যে সাইক্লোন হলে যেমন হয় না পানি খুব ই করে উথাল পাথাল করে, এই টাইপের মনে হচ্ছে খুব বেশি ঢেউ হচ্ছে পানির মধ্যে, এরকম খুব বেশি ঢেউ হচ্ছে, এইরকম একটা পরিস্থিতিতে ওই যেখানে দুধটা ঢালা হয়েছে ঠিক ওইখান থেকে ওই যে ওই মেয়েটা লাশটা উঠে যাচ্ছে একদম মানে লাশটা। তো তখন ওইখানে দাঁড়ানোর পরে তো যখন লাশটা উঠে আসে তো সবাই তো লাশটা টেনে উপরে কুলে উঠানো হয়, উঠে এনে তারপরে আবার অনেকে ভাবে যে বেঁচে আছে কিনা, পেটে চাপ দেয় বা ওই সময় যে ইগুলো বা ডাক্তারের কাছে নিতে হবে, তখন তো আসলে জুরাইনে তো ডেভেলপ ছিল না। মেডিকেল বলতে ঢাকা মেডিকেল, আমাদের তো ঢাকা মেডিকেল অনেকে পরামর্শ দেয়, তো তার মা বাবা তো তখন লাশ চেষ্টা করবে, সে ওই যে লাশ নিয়ে তারা ঢাকা মেডিকেল চলে আসে, যদিও এখানে আসার পরে বলে যে তো মারা গেছে। তো এর লাশ তো যেটা হয় যে লাশটা পায় ঠিক আছে, নর্মালি যেটা হয় যে পানিতে লাশগুলো হয় কি যে কোথাও কোনো ভাঙাচুরা কিন্তু থাকে না, কিন্তু এই যে লাশটা ছিল এই লাশটা ছিল যে মানে ঘাটটা ভাঙা, ঠিক এরকম উল্ট মানে ঘুরিয়ে দেওয়া টাইপ,
মটকানো
মানে মটকানো মানে ঘাটটা মটকানো, অনেক হয় না যে ফাঁসিতে লোক দিলে যেমন ঘাড় মটকে থাকে, এই মানে যে মেয়েটা ছিল এর ঘাটটা এরকম মটকানো ছিল। তো ও আসে, তো এরপরে যেটা হয় যে ওর মা বাবা তো আর কিছু করার থাকে না, তো ওঝা ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে তারপরে মানে যেহেতু ওরা খুব বেশি পাওয়ারফুল ছিল, ওরা চিন্তা করে যে পুকুর মানে দিঘি যেটা এটা শেষ করবো, তো এসে বলে যে বুড়িগঙ্গার সাথে লিঙ্ক আছে। তো পরে আর এটা ওই সেচের জন্য অনেক ইটি লাগায়, পরে আর এটা সিঁচতে পারে না। পরে যেটা করে যে পরের দিন ওর মা বাবা স্বপ্নে দেখে যে দুটা গজার টাইপের মাছ, বিশাল গজার টাইপের মাছ, তো ওরা ওর স্বপ্নে আসে যে পরবর্তী যদি কেউ কোনো দিন এই মানে ওদেরকে কোনো ডিস্টার্ব করে, এগুলো নিয়ে কোনো ডিস্টার্ব করে, তাহলে তার বংশ ওরা রাখবে না, এই টাইপের। আর সব থেকে মজার একটা জিনিস শেয়ার করবো যে এই পুকুরটা এই যে এই গল্পটা শোনার পরে মানে এই ইটা শোনার পরে আমি কিন্তু আমার নানির সাথে ওই পুকুরে গিয়েছিলাম, এবং নর্মালি সবাই কিন্তু গোসল করতে পারে, এটা কিন্তু সবার সাথে এরকম হয় না। এইটা মানে ওইখানকার যে ইটা হয়েছে যে ওই মেয়েটা একে তো খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, আর ও ছিল এক মায়ের এক, আর এইটা মানে এইরকম কিছু মানুষের সাথে এগুলো মানে হয় মানে খ্যানে অক্ষেন ওরা বলে। তো এইটা ছিল এই মানে ফার্স্ট স্টোরি,
প্রথম ঘটনা। অনেকেই যেটা বলে থাকেন সেটা হচ্ছে যে এক মায়ের এক সন্তান বিভিন্ন বিভিন্ন জায়গায়, আমরা এর আগে যদি বলি যে জুরাইনেও দেখেছি বা যাত্রাবাড়িতেও দেখেছি যে এরকম ঘটনা আমরা শুনেছিলাম যে অনেক সময় এরকম হয় যে এক মায়ের এক সন্তান যারা হয়তো বা এই ধরনের পুকুরে নামার পর ফিরে আসেনি বা আসলেও তার কঙ্কালটা উঠে এসছে। এর কারণ বা কোনো ব্যাখ্যা স্পেসিফিকলি আমরা আসলে বলতে পারি না, অনেকেই রয়েছেন আমাদের সাথে। যেমনটা ঝুমুর বলছেন ঘটনাগুলো বেশ ইন্টারেস্টিং লাগছে আজকে, আছেন আমাদের সাথে এই মুহূর্তে। বাঁধন দেখতে পাচ্ছি, সানোয়ার বলছেন তার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। ইমন খন্দকার আছেন আমাদের সাথে, আলামিন হোসাইন জয়েন করেছেন, অজয় বলছেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ভালুকা থেকে, তিনি আমাদেরকে দেখছেন। সো নেক্সট এপিসোডে যদি আপনি আসতে চান ঠিক একইভাবে নাজমুল ভাই আজকে যেভাবে আসছেন, যদি আপনি পরের পর্বে আসতে চান খুব সহজ একটা জিনিস, RBS মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। ফেসবুকে যারা দেখছেন ছোট একটা অনুরোধ ছিল, সেটা হচ্ছে লাইভটাকে শেয়ার করবেন, অনেকেই শেয়ার করেছেন, কে কে বা কারা কারা শেয়ার করলেন সেই আপডেটটা একটু পরে আপনাকে দিচ্ছি। বাট তার আগে আবারও আমরা নাজমুল ভাইয়ের কাছে যাবো তার দ্বিতীয় ঘটনাটা শুনতে। নাজমুল ভাই এখন আমরা কোন ঘটনাটা শুনব?
এখন যে ঘটনাটা শুনব সেটা হলো যে আমার ফ্যামিলি, ফ্যামিলি বলতে আমার মামার সাথে ঘটা মানে মানে এটা একদম এক্সপেরিয়েন্স, যেটা আমি মানে ছোটবেলা থেকে আমরা ওই মানুষটাকে দেখে এসেছি যে তার আসলে এই ঘটনাটা হওয়ার পরবর্তীতে তার লাইফটা কেমন ছিল, নিজের লাইফটা কেমন ছিল। তো ঘটনাটা আপনার মানে 80-এর একটু আগের দিকে, মানে এখন থেকে প্রায় বলা যায় আপনার 50-এর মতো এরকম বছর ব্যাকে, যেটা আমরা যেটা বলি যে 80-এর দশকের দিকে। তো মামা তখন ছোট ছিল, মামা হলো আমার বড় মামা, ওনার নাম আব্দুল মান্নান। তো যারা ভান্ডারিয়ার আছেন তারা হয়তো ওনার নাম চিনবেন, যেহেতু মামা ওই গ্রামেই বড় হয় এবং ওখানেই একটা সময়। তো মামা এই মুহূর্তে আসলে বেঁচে নেই। তো মামার যেটা হয়েছে যে এটা ওনার শৈশবে, তো মামা খুব ভালো গান করতেন মানে, আর ঘটনাটা যেদিন হয় ওইদিন মামা মূলত বাজারে যায়, বাজার থেকে ফেরার পথে আসলে এই ঘটনাটা ঘটে। তো প্রতিনিয়ত আসলে রেগুলার যেটা হয় যে গ্রামের যে বাসা বাড়িগুলো থাকে এগুলো থেকে বাজারগুলো অনেক দূরে থাকে, মানে বলা যায় যে আপনার অনেকক্ষণ হেঁটে গিয়ে তারপরে বাজার থেকে গিয়ে বাজার করে নিয়ে আসতে হয়। তো গ্রামের বাজারগুলো মূলত বিকেলের দিকে বসে এবং শেষ হতে হতে সন্ধ্যা হয়। তো মামা সেদিন গিয়েছিলেন বাজারে, তো বাজার থেকে যখন ফিরে, ফেরার পথে ওনার সাথে তো মাছ আছে আর তরি তরকারি যেগুলো কেনার, উনি সেগুলো কিনে নিয়ে আসতেছে। তো ফেরার পথে যেটা হয় যে এখন যেমন আমাদের রাস্তাঘাট খুব বেশি ডেভেলপ, তখন কিন্তু আসলে এরকম ডেভেলপ ছিল না, মাটির রাস্তা, কাঁচা মাটির রাস্তা। এবং আমার নানা বাড়িটা হলো যে নদীর পাশে, যারা ওই যে বান্ডারিয়ার এই পাশে আছেন তারা হয়তো রিলেট করতে পারবেন, কচা নদী নাম করে একটা নদী আছে এবং আমার নানা বাড়ি হলো জোলাগাতি, জোলাগাতি বিশ্বাস বাড়ি, এটা হলো যে ভিটা বাড়িয়ার একটা অংশের মধ্যে পড়ছে এটা। তো যেটা হয়েছে যে ওনারা যখন মামা যখন বাজার করে নিয়ে আসতেছে তখন ওই যে কাঁচা রাস্তা থেকে আসে, আর এই কাঁচা রাস্তাগুলো দেখবেন যে নদীর পাড়ের যে কাঁচা রাস্তাগুলো থাকে এগুলো কিছু দূর যাওয়ার পর পর বড় অনেক বড় সুরঙ্গ, মানে রাস্তা ভেঙে নিচে ডেবে যায়। তো গ্রামের ভাষায় ওটাকে চালা বলা হয়। তো এই ঘটনাটা চালা কেন্দ্রিক, এই কারণে আসলে একটু বললাম যে যারা অডিয়েন্স আছেন তারা যেন একটু রিলেট করতে পারেন। তো যেটা হয়েছে যে মামা যখন ওইদিক থেকে আসতেছে তো কিছুক্ষণ যাওয়ার পরে ওনার মনে হলো সামনে একজন মহিলা হাঁটতেছেন। তো মহিলাটার বয়স খুব বেশি না, মানে শাড়ি পরা একজন মহিলা, তখন মোটামুটি সন্ধ্যা হবে এইরকম একটা অবস্থা, তো বোঝা যাচ্ছে যে খুব শাড়ি পরা একজন মহিলা। তো ওই অবয়ব, যার শাড়ির অবয়ব, ওইটা দেখে আমার মামার মনে হয়েছে যেন ওনারই পরিচিত এক ভাবি, মানে পাশের বাড়ির হাজি বাড়ির ওই বাড়ির একজন মহিলা, ওনার ভাবি করে ডাকেন ওই ভাবি। তো মামা তো হাঁটতেছে ব্যাগ নিয়ে, আর ওই যে ভাবি উনি সামনে সামনে হাঁটতেছে। তো মামা একটু পরপর ডাকে, কথা বলে যে ভাবি দাঁড়ান, কোথায় গিয়েছিলেন, বাজারে গিয়েছিলেন কিনা, বা আপনার হাতে তো কোনো ব্যাগ নাই, মানে ওই যে ভাবি বলি বা প্যারানর্মাল যে জিনিসটা বলি সে আগে আগে হাঁটতেছে আর মামা পিছে পিছে। মামা যতই জোরে হাঁটে ওইটা আসলে মানে ততই মানে মনে হচ্ছে যেন মামা একটু স্লো হাঁটলে ওই জিনিসটা একটু স্লো আগাচ্ছে, মামা একটু জোরে হাঁটলে ওই যে প্যারানর্মাল যে জিনিসটা বা যে ভাবি আছেন উনি একটু তত ফাস্ট হাঁটছেন। তো ওনাদের ডিস্টেন্সটা অলওয়েজ সেম থাকতেছে। তো হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, তো ওই যে জিনিসটা, যে প্যারানর্মাল জিনিসটা, ওর টার্গেট হলো যে ওই যেটা বললাম যে চালা, গ্রামের রাস্তা মাটির রাস্তার মাঝে চালা থাকে, ওই চালা পর্যন্ত নিয়ে যাওয়া ওর টার্গেট হলো, কজ ওইটার সম্ভবত ওই জায়গাটা নিলে ওর মামাকে ওর টার্গেট যেটা মারা বা ক্ষতি করা ওই জায়গাটা গেলে করতে পারবে। সো এই যেই জায়গাটা এইখান থেকে আমাদের বাড়ি আবার নানা বাড়ি যেটা ওটা ক্লোজ। তো মামা যখন ভাবি কথা বলতেছে না, তো তখন মামার কিছুটা একটু মনে মনে একটু ভয় ভয় শুরু করতেছিল। তো তখন মামা গান শুরু করে, আর দেখবেন যে গ্রামে যখন ফাঁকা, আমাদের শহর হয় কি যে আমরা গান করলে পাশের রুম থেকেও শোনা যায় না, কিন্তু গ্রামে যখন কেউ গলা ছেড়ে গান করে, আর গ্রামের যে মানুষগুলো এরা যখন রাস্তায় হাঁটে যখন একটু ভয় লাগবে দেখবেন গলা ছেড়ে গান করে,
একটু গুনগুন করতে যায়,
অনেকেই গলা ছেড়ে করে যেন একটু মনে সাহস হয় যে যখন একা থাকে বিশেষ করে। তো মামা ওরকম গলা ছেড়ে গান করছিলেন, আর তখন মা, আমার মা ছোট, তখন মায়ের বিয়ে হয়নি, মা নানি তারপরে ওনার ফ্যামিলি সবাই মিলে গল্প করতেছে। তো তখন একজন বলতেছে ওই যে মন্নান আসতেছে, পাগলাটা আসতেছে, গান শোনা যাচ্ছে। তো গান শোনা যাচ্ছে, মোটামুটি ওনার সাউন্ড পাওয়া যাচ্ছে মানে রাস্তার ওখান থেকে। তো অনেকক্ষণ পরে গান বন্ধ হয়ে যায় এবং বিশাল জোরে একটা মা বলে একটা চিৎকার শোনা যায়। তো মা বলে যখন চিৎকার শোনা যায় তো তখন সবাই ভাবে যে কিছু একটা হয়েছে, এই আমার নানি বা ওনার যারা ছিল, তো সবাই মিলে ওই অবস্থায় দৌড় দেয় যে কি হয়েছে। তো ওই যে মা বলে চিৎকার দেওয়ার পরে আর কোন সাউন্ড শোনা যায় না। তো সবাই সাথে সাথে ওই যে আমি যেটা বললাম যে নানা বাড়ি প্লাস যে পাশের যে হাজি বাড়ি, যে বাসার ওই যে ভাবি, উনি মনে করছে যে ওই বাসার ভাবি। সো এই বাড়ি গ্রামে দেখবেন পাশাপাশি কয়েকটা বাড়ি মিলানো থাকে যে এই বাড়ি। সো এই সব বাড়ি থেকে মানুষ বের হয়েছে, সবাই যে ওই চিৎকারটা আসলে সবাই শুনতে পাইছে, খুব জোরে চিৎকারটা হয়েছে যে মা বলে একটা চিৎকার দিছে। সো সবাই যে আসলে হয়েছে এটা কি, চিৎকার কে দিল। সো সবাই মিলে খুঁজতেছে আর পায় না। পরে দিয়ে যখন একটু সামনে যায় ওই যে চালাটা, ওই যে মাটির রাস্তায় যে গর্ত হয়ে অনেকটা ডেবে যায়, ধরেন 5-7 ফুট ডেবে যায়, আমাদের মতো মানুষ বা আমাদের একটু মানুষ ওইখানে যদি পড়ে মানে মাথা নিচে চলে যাবে, এত মানে অনেকটা ম্যানহোল টাইপের গ্রামে হয় এটা, মাটির রাস্তায় এটা হয় চালা বলে। সো অনেক খুঁজে খুঁজে পরে না পেয়ে দেখতেছে যে চালার মধ্যে মামা পড়ে আছে, মানে ওই চালার মধ্যে, এবং চালাটা যদি পড়ে এরকম ওই চালা থেকে হয় কি যে এক একপাশ থেকে বেরের পানি নামে, সামনে আবার খাল থাকে, খাল। সো ওই চালা যদি এমনি নর্মাল আমরা কেউ হাঁটতে গিয়ে পড়ি, অনেকে ভাবতে পারেন যে নর্মাল হাঁটতে গিয়ে হয়তো পড়ে গেছে, হাঁটতে গেলে কিন্তু পানিটা যেদিকে নামছে তাহলে কি হবে, পানির স্রোতের দিকে উনি পড়বে যাবে, একটু সরে গেলেও ব্যথা পেল স্রোতের দিকে। সো উনি যেটা হয়েছে যে স্রোতের দিকে না, বরং ঠিক অপোজিটে, অপোজিটে চালা থেকে একটু ইয়েতে অপোজিটে, মানে পুরো কাদা মাটি মাখানো, ওনার মাথাটা নিচের দিকে মানে পানির দিকে মাথাটা ডাবানো, এবং বডিটা শরীর শরীর যেটা শরীরটা উপর দিকে এবং পুরো শরীরে কাদা মাখা, এবং ওনার ব্যাগ গুলো চালার ওখানে, ব্যাগটা যেহেতু চালার ওখানে এই কারণে সবাই চালার দিকে আসলে খুঁজছে যে ও চালার ভিতরে পড়ছে কিনা। তো ওইখানে গিয়ে মানে হয় কি যে নর্মাল আমরা পড়লে কি হয় যে একটা পাশে বা এতে কাদা লাগে, আর ওনার হয়েছে যে আপনি যখন কাদার মধ্যে, অনেকে যে বলি খেলে না যে কাবাডি খেলে দেখবেন যে অনেকক্ষণ কাদার মধ্যে মাখামাখি করলে যে টাইপের হয় না, যে পুরো মাখামাখি হয়ে গেছে, যে চুল নাক মুখ যা কিছু আছে পুরো একদম কাদা কাদা হয়ে গেছে, পুরো বডি পুরো শরীর কাদা কাদা হয়ে গেছে। তো ওই অবস্থা, ওনার আর কোনো জ্ঞান নাই, ওনাকে নিয়ে চলে আসছে সবাই। সবাই চলে আসার পরে তো ওনাকে বাসায় এনে পরিষ্কার করা হয়েছে, পরিষ্কার করা, পরিষ্কার করার পরে যখন ওনার জ্ঞান ফিরছে তখন ওনাকে আর কেউ ধরে রাখতে পারতেছে না, মানে উনি তখন মানে মুখে অশ্রব্য গালি দিচ্ছে সবাইকে, মানে যেই ওনাকে ধরে রাখতেছে তাকে গালি দিচ্ছে যে ছাড় না হলে তোকে মেরে ফেলবো, তোর এইটা করব, তোর মুন্ডু ছিঁড়ে ফেলবো, মানে এই রকম করে মানে যা ভাবে পারতেছে গালি দিচ্ছে। এবং মামা তো তখন ছোট, মানে আমাদের থেকে আর একটু কমে, মানে 17-18 হবে এই টাইপের, কিন্তু বড় বড় দেখবেন যে গ্রামে যারা মানুষ এরা যে যারা যে কৃষক টাইপের, এদের গায়ে কিন্তু অনেক শক্তি থাকে, এরা এক একজন ওনার 3-4 জন মিলে ওনাকে ধরে রাখতে পারতেছে না, মনে হচ্ছে ওনার শরীরে অসুরের মতো শক্তি আসছে এই টাইপের, মানে ধরে কোনোভাবে রাখতে পারতেছে না। তো এরপরে যে গ্রামের যে হুজুর আছে আমাদের ওই যে নানি বাড়ির যে মেইন যে মসজিদ বড় মসজিদের মাওলানা সাহেব, তো মাওলানা সাহেবকে আনা হয়। আনার পরে উনিও যে ওনার মতো যেটা করে যে শরীর বন্ধ দেয়া বা পানি ছিটানো বা এই টাইপের ই করতে করার ট্রাই করে, বাট ওইটা আসলে কোনো কাজ হয় না। তখন মানে মনে হয় যেন ওনার পুরো বডিটা প্যারানর্মাল কোনো কিছু, ওনার পুরো বডিটা তাদের দখলে নিয়ে নিছে এই টাইপের একটা অবস্থা। তো হুজুর একটা সময় না পেরে হুজুর চলে যায়, বলে যে এখন তো এটা হচ্ছে না, আপনারা দেখেন আল্লাহ করেন। আর এদিকে তো যে যার মতো করে ঝাড়ফুঁক, যেমন আমার নানি সবসময় ঈদ পড়তেন কোরআন পড়তেন, উনি ওনার মতো করে ঝাড়ফুঁক দিচ্ছেন ঝাড়ফুঁক দিচ্ছেন, কিন্তু কোনো কিছু তো লাভ হচ্ছে না। তারপরে যেটা করা হয় যে ওনাদের পাশের গ্রাম ভিটাবাড়িয়া যেটা মেইন ভিটাবাড়িয়া থেকে ওইখান থেকে বড় একজন হুজুরকে আনা হয়। উনি মূলত এইসব প্যারানর্মাল, উনি জিন পুষে এই টাইপের একজন, মানে উনি জিন দ্বারা বিভিন্ন কাজ করে। তো ওনাকে যখন আনা হয় তো তখন আসলে কিছুটা নর্মাল হয়। তো তখন উনি বলে যে ওই যে যেই জিনিসটা ওনাকে ধরছে, ওই যে ভাবির মতো যে ফিমেল যিনি ছিলেন, ওই ওই প্যারানর্মাল জিনিসটাও ওনার পিছু পিছু আসছে। ওনাকে যখন নিয়ে আসা হয়েছে তখন ওনার পিছু পিছু ওই জিনিসটাও আসছে, এবং এসে বাড়ির যে আঙিনা ওই আঙিনায় দাঁড়িয়ে আছে। তো এই কারণে ওই চাচ্ছিল যে ওনাকে যদি ছেড়ে দেয় তাহলে ওই আঙিনায় ওকে নিতে পারলে তখন মেরে ফেলতে পারবে। সো এর জন্য সো আঙিনায় দাঁড়িয়ে আছে। তো তখন সে তার মতো যে যে অ্যাক্টিভিটিস গুলো করার, শরীর বন্ধ দেয়া, তারপরে ওনার ঝাড়ফুঁক এগুলো করতে থাকে, এবং করতে করতে একটা সময় ওনার শরীরে অনেকে যে তাবিজ ছাবিজ এগুলো দেয়, দিয়ে মোটামুটি ওনাকে শান্ত করে। তবে যেটা হয় যে এই ঘটনাটার পরে মামা আর কোনোদিন আসলে ওনার যে নর্মাল লাইফটাই ওইটা ফিরে আসতে পারেনি। উনি বড় হয়, ওনার বিয়ে হয়, বাচ্চা হয়, এবং লাস্ট মামা মারা যায়। মামা মারা গিয়েছে 5-6 বছরের মতো হয়েছে। ওনার মারা যাওয়া পর্যন্ত আসলে ওই দিকটা ওনার মাঝ থেকে যায়নি, উনি আর কখনো নর্মাল হতে পারে, মানে উনি ফার্স্টে নর্মাল ছিল, উনি কিন্তু কোনো প্রতিবন্ধী বা অটিস্টিক ছিল না। কিন্তু এরপরে যেটা হয়েছে, ওনার ঘাড় মুখ অলওয়েজ একটু বাঁকা টাইপের থাকত, এবং উনি একটু মেন্টাল একটু ই হয়ে যায়, যে নর্মাল হয় না যে খুব বেশি জেদি হয়ে যায়, খুব রাগি হয়ে যায়, মানে ছোটখাটো বিষয় নিয়েও খুব বেশি রিয়েক্ট করতেন। এবং ওই যে তখনের যে ওই যে গালি টাইপের, মানে উনি মানে যদি কিছু মানে সামান্য কোনো কিছুতে ওনার খুব বেশি রাগ করতেন, ভাঙচুর করতেন, এবং এই এই দিকটা ওনার মাঝে মানে মৃত্যুর আগ পর্যন্ত ছিল। উনি খুব সহজ-সরল মানুষ ছিলেন, কিন্তু মানুষের খুব উপকার করতেন। এই কারণে বললাম যে ওনার নামটা মান্নান বললে অনেকেই চিনবে। মানে উনি মানুষকে যতটুকু পারতেন উপকার করতেন, খুব ভালো মানুষ ছিলেন। কিন্তু যেটা হয়তো যে উনি একটু প্যারা, মানে আপনি ওনাকে দেখলেই অন্য একজন মানুষ থেকে আলাদা করতে পারবেন যে এই মানুষটা আসলে সুস্থ না।
রাফিউল ইসলাম বলছেন গল্পগুলো দুর্দান্ত লাগছে, সামিয়া রহমান আছেন আমাদের সাথে, আব্দুল্লাহ আল মামুন জয়েন করেছেন, অরবিন জয়েন করেছেন, আরো অনেকেই বলছেন এবং শেয়ার করছেন, অনেকেই অভিক শেয়ার করেছেন, সুজিত সহ আর অনেকেই দেখতে পাচ্ছি। তামিম বলছিল, তামিম হালদার যেটা বলছিলেন যে রেজিস্ট্রেশন করার প্রসেস, আমরা রেজিস্ট্রেশন করার প্রসেসটা একটু পরপর আপনি দেখবেন যে ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভ যখন হচ্ছে আপনি একটা পপ আপ একটু পরপর দেখতে পাচ্ছেন, রাইট? একই সঙ্গে যেটা বলছি আমি নিজেও আপনাকে বলে দিচ্ছি যে প্রসেসটা হচ্ছে খুবই সিম্পল। যদি আপনি পরবর্তী পর্বে এই স্টুডিওতে এসে ভূত স্টুডিওতে আপনার দুইয়ের অধিক যেই প্যারানর্মাল ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো বলতে চান, RBS খুবই সহজ, RBS মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 2669 নাম্বারে। অনেকেরই একটা প্রশ্ন থেকে থেকে আছে, আমি যদি কোনো প্রফেশনের না হই তাহলে কি করবো? কোনো প্রবলেম নাই, আপনি প্রফেশনের জায়গাটা ফাঁকা রাখবেন, আপনি যে কোনো জায়গার হতে পারেন। তবে আপনাকে মাথায় রাখতে হবে ঢাকার বাইরে থেকে যারা শুনছেন এই মুহূর্তে, কুমিল্লা থেকে, চিরগং থেকে, ফরিদপুর থেকে, বরিশাল থেকে, ঢাকা স্টুডিওতে এসে কিন্তু আপনাকে গল্পগুলো বলতে হবে। নাজমুল ভাইয়ের আমরা সর্বশেষ ঘটনাটা শুনব, বিদায় দিব নাজমুল ভাইকে, একটা বিরতিতে যাব। তার আগে যেটা বলছি আপনাকে, RBS তারপর আপনার নাম, লোকেশন, প্রফেশন পাঠাবেন 2669 নাম্বারে।
সর্বশেষ যে ঘটনাটা শুনবো সেটা আমার একদম নিজস্ব ফ্যামিলি, আমার মায়ের সাথে আসলে হয়েছে এটা। তো এটা পিরোজপুরে, আমার বাসা পিরোজপুরে। তো পিরোজপুর থেকে আমাদের একদম প্রপার টাউনে না, একটু ভিতরে গ্রাম, যেটা জুসখোলা গ্রাম আমাদের গ্রাম ওটা। তো এটা খুব বেশি পিছনের ঘটনা না, এটা আপনার 2000 এর দিকের ঘটনা, এটা আপনি দেখবেন যে তখন আমাদের দেশে যে শ্যাম্পুটা আসছে যে সানসিল্ক শ্যাম্পু, এই টাইপের একটা, যে তখন যেটা হয়তো যে এখন যে মার্কেটিং অ্যাক্টিভিটিস গুলো হয় যে ফেসবুকে হয় বা ই হয়, তো ওইটা কিন্তু আসলে ওই সময় কিন্তু ফেসবুক ছিল না, ফেসবুকের যুগ ছিল না। তখন হয়তো কি যে কোনো প্রোডাক্ট যখন লঞ্চ হয় তখন ওইটা নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে ওই যে শহর ঘটক টাইপের, যেটা আমরা এখন বলি যে শহর ঘটক, ওই টাইপের করা হতো, যে ওই যে মজলিশ বা মজমা মিলানো হইতো, ওখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখানো হইতো, খেলাধুলা হইতো, খেলাধুলা হয়ে মূলত ওই প্রোডাক্টের স্যাম্পলিং করা হতো মানুষকে। তো তখন আসলে মানুষ জানতো যে নতুন এই প্রোডাক্টটা আসছে, এইটা আমার ব্যবহার করতে হবে। সো এইরকমই একটা দিনের এই ঘটনা। তো আমাদের ওখানে রেগুলার হাট হয়, তো যেটা হয়েছে যে আমাদের হাট থেকে আমার যে বাড়ি, আপনি যদি হেঁটে যান সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে, মানে একদম পরিষদের কাছাকাছি আমাদের বাসা। তো এখন এটা পিচ ঢালাইয়ের রাস্তা, আগে পিচ ঢালাই না, আগে ছিল। তো যেটা হয়েছে যে ঘটনার দিন ভাইয়া, তখন আমার যে ভাইয়া উনি, ওনার বয়স 8-9 বছর হবে, তো মোটামুটি উনি বাজার, মানে গ্রামে হয় যে 8-9 বছর 10 বছর হলে তাকে যেহেতু বাড়ির পাশে বাজার, ওকে ও বাজারে যেতে পারে, এই অ্যাক্সেসটা দেয়া হয়। তো যেটা হয়েছে যে ভাইয়া সেদিন বাজারে গিয়েছিল, তো বাজারে এই টাইপের একটা টিম আসে যারা আসলে যে গান বাজনা করে, বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখায়। সো ওইটা দেখে, যেহেতু ভাইয়ার বয়স কম ছিল, 8-9 বছর ভাইয়ার বয়স, সো ভাই আসলে ওইটা দেখতে থাকে, যে ওরা একের পর এক ওদের অ্যাক্টিভিটিস গুলো দেখায়। তো দেখতে 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 যেটা হয় যে ভাইয়ার আসলে কখন যে সন্ধ্যা হয়ে গেছে, তো তখন আসলে ওইটা মানে ভাইয়ার খেয়ালই নেই। তো যেহেতু ভাইয়া বাজারে গিয়েছে এবং এখনো ফিরে নাই, তো সন্ধ্যা হয়ে গেছে, তো এইটা নিয়ে মা আবার খুব রাগ করলেন। তো যেটা হয় যে যারা একটু গ্রামে আছেন, আপনারা দেখবেন যে আমাদের যে গ্রামের যে মায়েরা আছেন এরা কিন্তু একটু মানে রাগেই বলা চলে, আর যদি বাচ্চারা একটু দুষ্টামি করে তো পিঠের ছাল মোটামুটি তুলতে এরা একটু বাধা নেয় না এবং সেটা নিজ দায়িত্বে তারা তুলে নিতে পারে স্বপ্রণোদিত হয়ে। তো যেটা হয়েছে যে এবং বাচ্চারা গ্রামের বাচ্চারা কিন্তু মায়েদেরকে খুব বেশি ভয় পায়। তো যেটা হয়েছে ভাইয়া যখন সন্ধ্যা হয়েছে ওই মজমাটা শেষ হয়েছে তো বাসায় ফেরার পথে যখন সন্ধ্যা তখন তো আর এই আনন্দটা না যে আর গান দেখব, তখন ওনাকে ভয় পাইছে যে আজকে যদি বাসায় যাই তো আমার হাড্ডি একদিকে রাখা হবে আর মাংস একদিকে রাখা হবে, আজকে মা আমাকে পিটাবে। সো আমার বাড়ি থেকে দাদা বাড়ি মানে রাস্তার এপার আর ওপার। সো ভাইয়া যেটা করলেন উনি চুপচাপ গিয়ে দাদির কাছে বসে পড়লেন। আর যেটা হয় যে গ্রামে যারা থাকে এরা দেখবেন যে মা যখন পিটাবে তখন একমাত্র আশ্রয়ের জায়গাই হয় দাদা অথবা দাদি, বিশেষ করে দাদি। তো আমার ভাইয়েরও বাঁচার একটাই জায়গা ছিল যেটা দাদি, উনি দাদির কাছে গিয়ে আশ্রয় নিলেন। আর যেহেতু তখন আমার বয়স 1 বছর বা 2 বছর তো রান্না তো মাকেই করতে হবে, গ্রামে কিন্তু আসলে মায়েরাই রান্না করে, তো রান্না করবে। তো তখন দেখলেন যে তেলটা একটু শর্ট আছে আর আমার বাসা যেহেতু বাসা থেকে বাজার 5 মিনিটের ওইখানে, তো নিয়ে আসা যায়। তো মা তো ভাইয়ার জন্য ওয়েট করতেছিল যে ভাইয়া আসবে ভাইয়া আসবে ওকে দিয়ে টানাবে, কিন্তু ভাইয়া তো আসতেছিল না, ও তো সন্ধ্যা করে ফেলছে। তো ও ভয় পাইছে যে ও যদি আজকে বাসায় যায় ওকে পিটাবে মা। তো এই ভয়তে ও মোটামুটি পালিয়েছে, লুকিয়ে একদম দাদির কাছে পালানো, ও আর বেরই হচ্ছে না। তো মোটামুটি সন্ধ্যা হইতে হইতে আপনার এশারা যান দিবে দিবে এরকম একটা অবস্থা। তো মা একটা সময় খুব রেগেই গেলেন, একদম রেগে গিয়ে তো মা ভাবলেন যে যেহেতু বাসার পাশে তো আর যে দোকানদার গ্রামে কিন্তু দেখবেন যে আসলে মান্থলি বাজার করা হয়, বিশেষ করে আমাদের ফ্যামিলি মান্থলি বাজার করতো, যে আমাদের একটা দোকান রিজার্ভ করা ছিল ওইখান থেকে আমাদের যা কিছু দরকার ছিল ওইটা নিয়ে নেওয়া হতো। তার বাবা যখন আসতেন কাজ শেষে তখন একবারে নিয়ে দিতেন, তারপরে বাবা যখন আবার শহরে মানে গ্রামের বাহিরে যেতেন তখন দোকানে বলে দেওয়া হতো যে আমাদের যখন কিছু লাগবে তখন যেন ওটা দিয়ে দেয়। সো মা ভাবলো যেহেতু পাশেই তো আমি নিজে গিয়ে নিয়ে আসি, কজ রান্না তো করতে হবে। তো মা যখন যাচ্ছিল তখন আমাদের এই গ্রামের এক দাদা হাবি দাদা ওনার নাম। সো দাদা আসলে গ্রামে যেটা হয় যে গ্রামের বউয়েরা বা যারা এরা থাকে এরা কিন্তু সচরাচর কেউ আসলে বাজারে যায় না, মানে এইটা ওনারা শুরু থেকে দেখে আসছে যে যায় না বা ওটা ওনারা হয়তো পছন্দও করে না। তো যেটা হয়েছে যে মা তো এখন বাধ্য তাকে যেতে হবে যেহেতু ভাইয়া লুকানো পালিয়েছে। তো ও দাদার সাথে যখন দেখা হয়েছে তো দাদা মা সালাম দিল, দেওয়ার পরে বললো যে বউ তুমি এদিকে কোথায় যাচ্ছ? তো গ্রামে দেখবেন যে মুরব্বীরা কিন্তু সবাইকে চিনে এবং খুব ভালো একটা ই করে। তো বললেন যে কাকা আমি তো যাচ্ছি একটু তেল নিতে হবে, তো রাজুকে পাচ্ছি না। ও পরে বললো কেন রাজুর কি হয়েছে? বললো তো যে বিকেলের দিকে বের হয়েছে তারপর থেকে এখন অব্দি আসে নাই, আজকে আসুক হারাম দাদা ওর পিঠের ছাল আজকে আমি তুলব। তো দাদা বললো আচ্ছা তাহলে তেলটা আমি এনে দেই। পরে বললো না কাকা আপনার নামাজে দেরি হয়ে যাবে, আপনি যান এই তো পাশেই, আমি দোকান আমি বাজারের ভিতরে উঠব না, আমি পেছনের মানে গ্রামে দেখবেন কি যে বিশেষ করে নারীরা যখন বাজারের কোনো কিছু আনতে যায় এনারা কি করে যে মেইন বাজারের ভিতরে ফ্রন্টের দিক থেকে যায় না, এরা পেছনের দিক থেকে দোকানে দেখবেন যে পেছনের সাইডে আর একটা দরজা থাকে ওইখানে গিয়ে ওরা চায় যে আমাকে এটা দেন এটা দেন। আমাদের শহরে যেটা হয় যে কেউ মহিলারা বা নারীরা বাজার করে, এটা গ্রামে এখন কিছুটা ফ্লেক্সিবল হয়েছে, তাও এখনো সব জায়গায় ফ্লেক্সিবল কিন্তু এটা হয় নাই। তো মা বললেন যে আমি বাজারে উঠবো না, আমি পিছন থেকে গিয়ে নিয়ে আসবো, সমস্যা নাই, আপনি নামাজে যান আপনার জামাত মিস হবে। তো যেহেতু ওনার জামাত মিস হবে তো উনি আর এটা নিয়ে বাড়াবাড়ি করলেন না, উনি বললেন ঠিক আছে সাবধানে যাও। তো মা গেলেন গিয়ে যথারীতি তেল নিয়ে, যখন আসতেছে এটাও আসার পথে তো দেখলেন যে ওই যে ভাইয়ার মতো মানে ঠিক ওই সাইজ মানে আমার ভাইয়ার মানে হাইট ওই হাইটের একটা ছেলে, ভাইয়া যেমন হাফ প্যান্ট গ্রামে দেখবেন কিন্তু হাফ প্যান্ট পরে, তো ওই হাফ প্যান্ট পরা গায়ে একটা হাফ হাতা শার্ট এই টাইপের ওনার মনে হলো যে একটা বাচ্চা ওনার সামনে, ওনার মনে হয়েছে এটাই ভাইয়া। তো চিন্তা করেন যে বাসায় ছোট এক বছরের একটা বাচ্চাকে রেখে সে রাত 8টা বাজে সে তেল আনতে গেছে, তো তার মেজাজ কি পরিমাণ খারাপ হয়ে আছে, তারপর আবার পাইছে ভাইয়াকে সামনে, তো তখন তো মনে করেন পারে না ওইখান থেকে ওকে ধরে ওখানে পিটাবে এরকম অবস্থা। মা তো যে কই গেছিলি আজকে তুই বাড়ি আয়, তোর হাড্ডি আর মাংস যদি আজকে আমি আলাদা না করি, তো ওনার বাবার নাম বলে যে আমি ওনার মেয়ে না, আজকে তোকে আজকে ই করব। তো ওই যে জিনিসটা মানে ওই ভাইয়ার মতো যে জিনিসটা, ওটা কোনো কথা বলে না, ও একটু সাইড থেকে সাইড থেকে সাইড থেকে হাঁটছে, আর মা ওই যে তেলটা নিয়ে হাঁটতেছে, আর ওকে তো ওকে শাসাচ্ছে খুব যে আজকে তোকে আজকে তোর খবর আছে, তুই সারাদিন আজকে কই ছিলি যে আজকে আমার তোরা থাকতো, আজকে আমার বাজারে যাওয়া লাগলো, মানে মা খুব রাগ করে আছেন। তো ওটা তো আগাচ্ছে আগাচ্ছে আগাচ্ছে, তো আমাদের বাড়িটার পরে আমি মানে আমি আমাদের যে মেইন যে বাসাটা বাসাটার লোকেশন দিই, প্রথমে একটা কবরস্থান, কবরস্থানের পরে হলো আমাদের দাদার বাসা। গ্রামে দেখবেন কিন্তু প্রত্যেক বাড়ির সামনে সামনে মানে পারিবারিক কবরস্থান থাকে, পারিবারিক কবরস্থান রাখা হয়। তো প্রথমে একটা কবরস্থান, এরপরে আমার দাদার বাড়ির গেট, ওই গেট বরাবর আবার আমাদের বাড়ির গেট, এবং তার পাশে আর একটা কবরস্থান, মানে ওটা হলো দাদাদের যে নিজস্ব কবরস্থান, পারিবারিক কবরস্থান। এবং এরপরে একটু হাঁটলে একটা হলো আপনার যে কালবাট বলেন, যেটা পুল বলেন, ওই কালবাট। তো ওই কালবাটের ওখানে বড় বড় দুইটা তাল গাছ আছে, তো ওইটার ঘটনাও আছে, ওটা আমি শেয়ার করব। ওই তাল গাছ দুইটা প্যারানর্মাল, ওগুলো কাটা যায় না, এই টাইপের একটা ইস্যু, ওটা দীর্ঘ অনেক বছর পুরনো তাল গাছ। তো ওই যে জিনিসটা ভাইয়ার মতো দেখতে, ও একটু একটু আগে হাঁটতেছিল, মানে ও ভাবতেছিল যে মা হয়তো ওইটা পার হবে, আর ওই যে জিনিসটা প্যারানর্মাল জিনিসটা, ওর যে আস্তানা বলি বা ডেরা বলি, ওর টেরিটরি যদি বলি, ওর টেরিটরিটা ওই তালগাছটা, তালগাছগুলো ও ওইখানে থাকে, এবং ওকে এইখানে অনেকেই দেখছে, মানে এরকম ছোট বাচ্চা টাইপের, মানে প্রায় অনেকেই মানে যখন রাতে আসতো তখন দেখতো যে তালগাছের উপরে মানে একটা ছেলে বসে আছে, বা তালগাছের গোড়ায় দাঁড়িয়ে আছে কিন্তু তার পা দুটো উপরে, নিচে মাথা দিয়ে এমনি উল্টো হয়ে দাঁড়িয়ে আছে, এই টাইপের। তো আর তখন তো মায়ের মানে তখন মা এগুলো কিছু চিন্তাই করে নাই, কজ তার সাইকোলজি ওইখানে আটকে গেছে যে ওর জন্য আজকে আমাকে বাজারে যেতে হচ্ছে, ওকে পিটাইতে হবে, মানে মা তো ভাবতেছে ওইটা আমার ভাইয়া। তো মার এগুলো কিছু চিন্তাই করে নাই যে এরকম প্যারানর্মাল কিছু তার সাথে আছে সামনে। তো ওই জিনিসটা কি করতেছে, সামনে হাঁটতেছে, আর মা তো পিছনে রাগারাগি করতেছে আর ওকে বকতেছে আর আগাচ্ছে। তো একটা সময় যেটা হয় যে ওই জিনিসটা কি করলো, যে ওই যে আমাদের যে দাদাবাড়ির কবরস্থান দুটা, ওই দুটা পার হয়ে ঠিক কবরস্থানের কিনারটা দাঁড়াইছে, মানে সেকেন্ড কবরস্থানটা, এবং তার আগে কিন্তু আমাদের বাড়ির ঢোকার গেট ওই পাশে, ও ছিল রাস্তার ওপারে যে পারে কবরস্থানগুলো, আর এই পার হলো আমাদের বাড়ির গেট। তো মা ওইখানে এসে ওই কিনারে গিয়ে যখন যখন মা ওখান থেকে একটু স্লো হাঁটতেছে, আর কারণ গ্রামে তো যে দরজা সরে তারপরে ভিতরে ঢুকতে, আমাদের যেটা হয় যে মেইন রাস্তা থেকে ঘর যেটা, এটা একটু মানে 6-7 কদম ঢুকে তারপরে ওই মূল ঘরের গেট, আর ছোট একটা গেট আছে। তো ওই গেটটা মা যখন ফাঁক করছে, তখন ওই জিনিসটা, ওই যে ইটা ছিল, তখন ও ওইখান থেকে দাঁড়িয়ে এরকম করে হাত বাড়াইয়া দিছে, মানে তাও হবে যে মনে করেন আপনার এখান থেকে 20-30 ফুট অত দূর থেকে একটা বাচ্চা, তখন সে হাত বাড়াইয়া দিছে এরকম করে, মানে সামনের দিক থেকে, মানে ওই জিনিসটা এতক্ষণ ও সামনের দিক ছিল না পিছের দিক ছিল, মা কিন্তু ওইটা খেয়াল করে নাই, ওর তো হাঁটতেছে। তো তখন আসলে মা আসলে ওর ফেসটা দেখলো, যখন আসলে ঘুরলো, ঘুরে যে হাতটা বাড়িয়ে দিল, মানে ধরার জন্য আমরা কোনো কিছু হাত বাড়িয়ে দিই না, মানে ও খপ করে এরকম হাতটা বাড়িয়ে দিছে, তখন মার মনে হলো যে ওই কিনার থেকে বিশাল একটা হাত মানে মায়ের দিকে দিকে আগিয়ে আসতেছে ধরার জন্য, এই টাইপের। তো তখন মায়ের হাতে যে তেলের বোতল ছিল ওইটা ওখানে ফেলে দিয়ে মা জোরে চিৎকার করে মানে দিছে দৌড়, দৌড় দিয়ে গিয়ে ভিতরে, তখন ওই যে ঘরের যে দরজা তখন তো একটা চাপিয়ে রেখে গেছে, তখন ওইরকম গিয়ে দরজার ওখানে ঢুপ করে পড়ে গেছে, তখন আর উনি ব্যালেন্স রাখতে পারে নাই, ঢুপ করে পড়ে গেছে। পড়ে যাওয়ার ওই যে মাঝে চিৎকার দিতে পাশেই তো দাদা বাড়ি যেটা বললাম, তো তখন দাদিরা চলে আসছে যে কি হয়েছে, তো যেহেতু বাবা বাড়িতে নাই তখন দেখবেন কিন্তু যখন আসলে বাবারা বাড়ির বাহিরে থাকে তখন কিন্তু যে দাদি বাড়ি বা সবাই কিন্তু একটু খেয়াল রাখে যে আশেপাশে কোনো প্রবলেম হয়। কিন্তু ইভেন দেখবেন যে এখনো যদি গ্রামে পাশের বাড়িতে কোনো প্রবলেম হয় খুব প্রতিবেশীরা কিন্তু খুব দ্রুত চলে আসে, যে জিনিসটা এখন আমরা মিস করি। আমরা যারা শহরে আছি আমরা খুব এককেন্দ্রিক হয়ে গেছি, কিন্তু গ্রামে কিন্তু এখনো আসলে এই জিনিসটা আছে যে একজনের বিপদ মানে সবার বিপদ, মানে শুনলেই দৌড় দেয় গ্রামের মানুষগুলো এই টাইপের। সো যেটা হয়েছে তখন দাদি আসে, আইসা দেখে যে ওই যে মানে মা ওই রকম করে মানে ঘরের মধ্যে মানে মানে ওনার যেটা হয়েছে যে জুতো টুতো ওগুলো মানে দরজার ওখানে এলোমেলো পড়ে আছে আর মা ভুটো পড়ে আছে ঘরের ভিতরে, মানে চৌকাট বলে গ্রামে দেখবেন কিন্তু কাঠের ঘরগুলো হয় মামুলত দৌড় দিয়ে ওই যে ঢোকার সময় যে চৌকাঠের সাথে পা লেগে গেছে, পা লেগে গিয়ে ঠুপ করে পড়ে গেছে। তো চৌকাঠের ওখানে পা উপরে আর মা বডিয়ে ভুট হয়ে এমনি নিচে পড়া। তো এই অবস্থা পরে দাদি আসছে, দাদি এসে তারপরে চাচিরা আসছে, চাচিরা আসার পরে পরে ওনাকে ই করলেন, ওনার মাথা এখানে মোটামুটি ফুলে গিয়েছিল, তো পানি টানি দিয়েছে তেল টেল করে। পরে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তো তখন বলল মা মানে হয় না যে খুব বেশি সকলে যে মানুষ জড়তা কথা বলতে পারে না, তো ওনার মুখ থেকে কোনো সাউন্ড বের হচ্ছিল না, উনি কথা বললে আসলে জড়িয়ে যাচ্ছিল, আমরা যেমন কথা বলি না ফ্লুয়েন্টলি কথা বলি ওটা মানে আটকে যাচ্ছে, মানে ওনার মুখ থেকে কোনো সাউন্ডই বের হচ্ছিল না, উনি যে দরজার দিকে দেখাচ্ছিল। আর ওই যে তখন ওই যে দাদি আসছে না, তখন দাদির মানে খোট যেটা বলি যে আঁচল ধরে পিছনে এসে ভাইয়া দাঁড়িয়েছে, তো তখন দেখাচ্ছিল ভাইয়াকে যে ও ও, তো মানে মা তো ভাবছিল ওইটা ভাইয়া, মানে ভাইয়াকে দেখাচ্ছিল যে ও, তো তখন আসলে কিছুক্ষণ রিল্যাক্স করলো কারণ ভাইয়া তো এতক্ষণ দাদির কাছে ছিল। তো তারপরে ইটি করার পরে পরে বললো যে কি হয়েছে, পরে বললো যে ওইরকম রাজু আমাকে এইরকম হাত বাড়াই দিছে। পরে আমাদের ঘরের পাশেই আমাদের ইমাম হুজুরের ঘর, আমাদের মসজিদের যে বড় ইমাম উনি আমাদের আমাদের বাড়ি আর ওনার বাড়ির সাথে পাশাপাশি দুই বাড়ি মিলানো। পরে হুজুর আসছেন, হুজুর আইসা পরে দিয়ে মাকে ইটি করলেন। তো যেটা হয়েছে যে ওই যে তাল গাছের ওই যে প্যারানর্মাল জিনিসটা এইটাই আসলে, সো ওইটা এরপরেও অনেকবার দেখা গেছে, ইভেন এখনো অনেকে দেখে, এখনো যে গ্রামের লোকগুলো এখনো সচরাচর ওকে দেখে। আর হয় কি যে এখন এটা আসলে একটু কমন হয়ে গেছে বিষয়টা, যে এখন যদি ওকে মাঝে মাঝে মানুষ দেখে তো এইটা নিয়ে আর খুব বেশি একটা বদার করে না।
তৃতীয় ঘটনাটা মানে আমার ব্যক্তিগত ভাবে যদি বলি সেটা হচ্ছে যে মানে একটু বেশি গুজবাম্প ছিল বা ভয় লাগছিল। জাস্ট ভাবুন একটাবার যে আপনার খুব কাছের কোন রিলেটিভের উপর আপনি প্রচন্ড রাগ করে আছেন, হুট করেই আপনি দেখলেন যে সে আপনার পাশপাশে হাঁটছে, তাকে আপনি বকা দিচ্ছেন, তো হাঁটতে হাঁটতে একটা সময় পর যদি এরকম সিচুয়েশন আপনার আমার সঙ্গে ঘটে এটা আসলে মেনে নেওয়াটা অনেক অনেক বেশি টাফ। এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ, আমরা নাজবুল ভাইকে বিদায় দিব। এই যে সারাদিনের কর্মব্যস্ততার পর এই মুহূর্তে এখানে এসে গল্পগুলো বলার যে ব্যাপারটা, এই জিনিসগুলো আমাদেরকে আসলেই ইন্সপায়ার করে আরো বেশ কিছু এপিসোড চমৎকারভাবে করবার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ নাজবুল ভাই, অনেক বেশি ভালো থাকবেন, অনেক দোয়া রইল আপনার জন্য, আপনার পুরো পরিবারের জন্য। এনিওয়েজ আমরা নাজবুল ভাইকে বিদায় দিচ্ছি, ছোট্ট একটা বিরতি নিয়ে দ্বিতীয় গেস্টকে নিয়ে ফিরবো। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পাটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান শরভ ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান শরভ ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
স্বাগত আপনাকে আরো একটাবার, চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পরাটা। এবং আমরা কিছুক্ষণ আগে নাজমুল ভাইয়ের কাছ থেকে তিনটা ঘটনা শুনলাম এবং তার মায়ের সঙ্গে ঘটা যে ঘটনাটা ছিল এইটা পার্সোনালি আমার কাছে বেশ ভয়ঙ্কর লাগলো বা ভয় লাগলো যাই বলি না কেন। সো ভূত স্টুডিও আসলে এমনই, এবং সবসময় আমরা যেটা বলি যে পুরো সপ্তাহ জুড়ে আমরা এমন কিছু ঘটনা খুঁজে আনার চেষ্টা করি যে ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। আরিফ ভাই আছেন আমাদের সাথে, আরিফ ভাই যেটা বলছেন নিয়মিত আপনাদের সঙ্গে থাকে এবং আজকেও পুরো রাত জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে, পুরো রাত জুড়ে আমরা রাত 12টা পর্যন্ত আছি আপনাদের সাথে। নাকিব আছেন আমাদের সাথে, শুভ বলছেন তিনি শুনছেন আমাদের সাথে এই মুহূর্তে, আছেন আমাদের সাথে এই মুহূর্তে বক্তিয়ার ভাই, এবং বক্তিয়ার ভাই যেটা বলছেন যে গত বেশ কিছুদিন যাবত অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর পরবর্তী পর্ব, জি এক্স্যাক্টলি, এই ব্যাপারটা নিয়ে একটু খোলামেলা আলাপ আলোচনা করতে চাই। বিরতির সময় আমি দেখছিলাম যে অনেকে আমাদেরকে ফেসবুকের যে SMS অপশন সেখানে লিখছেন আমি আসতে চাই, আমি আসতে চাই, আমি আসতে চাই। এটা আসলে ফেসবুকে লিখে খুব একটা লাভ নাই, খুব একটা কি কোনো লাভই নাই, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং আমরা সবসময় আমাদের রেজিস্টার্ড যে লিসেনার থাকে তাদেরকে ইনভাইট করি, তাদেরকে ধরুন আজকে যে এপিসোডটা হচ্ছে এই এপিসোডে যারা রেজিস্ট্রেশন করছেন, একদম ওপেনলি যদি আমি বলি তাহলে আগামী শনিবার এই মানুষগুলোকে আমরা ফোন কল দিব, রাইট? ফোন কল দিয়ে যেটা হবে সেটা হচ্ছে আমরা তাদের কাছ থেকে গল্প শুনবো ওভার দ্য ফোন। ওভার দ্য ফোন গল্প শোনার পর যদি আমাদের মনে হয় যে না এই মানুষটাকে আমাদের ইনভাইট করা প্রয়োজন, তার গল্পগুলো মানে প্রচার করলে বাকি যারা দর্শক থাকবে বা শ্রোতা থাকবে তাদের কাছে বেশ ভালো লাগবে। তো সেই জায়গা থেকে সেই মানুষটা যদি সিলেক্টেড হয় চলে আসে পরের পর্বে। ঠিক একইভাবে তোমাকে আপনাকে সবাইকে যেটা বলছি রেজিস্ট্রেশন করুন, এখন যদি মোবাইলে ব্যালেন্স না থাকে কালকে সকালে, কালকে দুপুরে, পরের দিন যখন খুশি তখন রেজিস্ট্রেশন করুন, বাট করুন অ্যান্ড ফেসবুক লাইভটাকে শেয়ার করে রাখুন। তাহলে অন্তত যেটা হবে রেজিস্ট্রেশনের যে নিয়মটা এইটা আপনাকে মুখস্থ না রাখলেও চলবে, পরবর্তীতে আপনি লাইভটা দেখে নিলে বুঝে যাবেন যে রেজিস্ট্রেশনের প্রসেসটা কি। RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বার। চলুন এবার পরিচিত হওয়া যাক আমাদের দ্বিতীয় যিনি অতিথি তার সাথে। সালামু আলাইকুম আপু, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হালিমা বেগম।
জি
আমি হ্যাঁ বাড্ডা থেকে আসছি। আমি আজকে মানে আগে আরো আসছি, আমার ভালো লাগে আর কি। আমি আগে হ্যাঁ আগে অনেক শুনতাম, এখন আমি আসি বলি আমার মনটাও ভালো লাগে, যারা শুনে তাদেরও ভালো লাগে, এটাই আমাদের খুশি
এবং আমাদের ভীষণ রকম ভালো এটা লাগে যে দেখেন যারা দেখছেন এই মুহূর্তে ভূত স্টুডিও বা যারা শুনছেন, যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন স্টুডিওতে, যথেষ্ট সিনিয়র একজন সিটিজেন আমাদের সাথে রয়েছেন, এবং এই ভালোবাসার দোয়াগুলো আসলে আমরা কুড়াতে খুব ভালোবাসি, এবং সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি যে একটা অনুষ্ঠান, এইটা আসলে আমরা কখনোই ফিল করি না যে এটা শুধুমাত্র জেনজির জন্য বা টিনেজদের জন্য, ভূত স্টুডিও সবার, জাগো এফএম 4.4 সবার। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা বয়সের বন্ধুকে যেটা বলবো, আপনি হতে পারেন আমার বাবার বয়সী বা আমার মায়ের বয়সী, আপনি হতে পারেন আমার ছোট ভাইটার বয়সী, আপনি হতে পারেন আমার ছোট বোনের বয়সী, কিংবা আপনি আমার সেই স্কুলে পড়ুয়া সেই বন্ধুটা যার কাছে বেশ কিছু স্টোরি আছে, তোমাকে যদি তোমার ফ্যামিলি অ্যালাউ করে তুমি আসো, তুমিও বলো। সো হালিমাবু আমরা প্রথম কোন ঘটনাটা শুনছি?
আমি এখন বলবো ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, এটা আমার এক বিয়ের কাছ থেকে আর কি এটা কালেক্ট করে শোনা আমার, এখন আমাকে বলছে আমি ওটা দিয়ে শুরু করব। আচ্ছা এখন বলি, আসসালামু আলাইকুম, আমার ঘটনাটা বলি। আমার বিয়ে একবার ইয়াতে গেছে, এই ব্রাহ্মণবাড়িয়াতে বেড়াইতে গেছিল তিন চার বন্ধু মিলে আর কি। বেড়াইতে যাওয়ার পরে ওখানে মানে বেড়াইতে গেছে তো থাকবো কয়দিন থাকে এটা তো আর কোনো ইয়ে নেই, 10 দিন 15 দিন, তখন এই মজা হচ্ছিল এদিক সেদিকে ঘুরে বেড়াইতেছে। পরে একদিন নাকি ওখানে মেলা হয়েছিল, আমি তার ওদিকে যাই নাই তো শুনছি মেলায় গেছে, তো মেলাতে খুব মজা রোজাই করলো, এটা ঘুরলো এদিক সেদিকে গেল, কেনাকাটাও করলো। করার পরে সন্ধ্যা হয়ে গেছে, কি অনেক রাত্রে তো মেলা থাকে না গ্রামে, তো কেনাকাটা করার পরে সন্ধ্যা হয়ে গেছে, তো যাদের সাথে গেছে আরো তিনজন ছিল ওরা, ওদেরকে নাকি আর পাইতেছে না, খুঁজা আর পায় না। পাওয়ার পরে অনেকক্ষণ ঘোরাফেরা করে বললো যে তাহলে আমি বাসায় চলে যাই, আমি বাড়িতে চলে যাই একাই, এরা পরে আসবো বা নাকি বাড়িতে গেছে গা। পরে খুঁজা টুইজা উনি রওনা হয়েছে আমার বিয়েটা, তো হাঁটতে 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 যাইতেছে, মানে অনেক ক্ষেত ধান ক্ষেত অনেক গাছগাছরা আছে ওদিক দিয়ে আর কি যাইতেছে, বাড়িটা অনেক দূরে ছিল, তো যাইতেছে। যাওয়ার পরে অনেকক্ষণ যাইতেছে যে সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা 7টা তো রাত্র হয়ে যায় নাকি রাত্র হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, তো বলতেছে যে যাইতে থাকি। তো যাইয়া যে গ্রামে ওদের বাড়িটা যেখানে ছিল ওই বাড়িটা পার হয়ে আসে আরো দূরে চলে গেছে, মানে কারোর দেখতেছে না। পরে হঠাৎ দেখে যে লোকজন ওদিক যাইতেছে, মনে করছে যে ওদিকে আমাদের সামনের দিকেই, ওদিক থেকেই তো আসছি। পরে ওদিকে গেছে, যাওয়ার পরে তো আর রাস্তা নাকি শেষ হইতেছে না, শেষ হইতেছে না। যাওয়ার পরে ওই কিছুক্ষণ পরে হাঁটতেছে হাঁটতেছে ওর সামনে দেওয়া নাকি কেমন একটা আঁচলের মতন একটা বাড়ি লাগছে আর কেমন সুগ্রান। তখন বললো যে কি, তারপরে ওই রকম কিছু না যে বাড়ি লাগবো, মনের একটা মনে হয় মনে করছে, যেটা আমার মনের ভুল মনে হয় কেমনে করে কি। পরে হাঁটতেছে হাঁটতেছে হাইটা, পরে রাত্র অনেক ওই রাত্র হয়ে গেছে, আটটার নাকি আটটার মতো বাইজে গেছে। তখন অনেক দূর গেছে, কেমন কোনো লোকজন নাই কিছু নাই, কেমন কুয়াশা, কেমন শীতের দিন ছিল। পরে একটা বাড়ি পাইছে, ওটা নাকি কাছারিঘর গ্রাম দেশে, ওইখানে আর কি বাহিরে মানুষ লোকজন বসে। তো ওইখানে লোকজন দেখে না কিছু না, ওই বাড়িটার কাছে ঘরটার কাছে যাওয়ার পরে একটা লোক, মানে বয়স্ক একটা লোক মহিলা, তো দাঁড়ায় আসছে। তো ওদের বাড়ির কথা জিজ্ঞেস করছে যে আমি তো যাদের বাড়িতে বেড়াইতে গেছে ওদের বাড়ির কথা জিজ্ঞেস করছে। তখন বলছে যে হ্যাঁ, বাড়ি তো অনেক দূরে, তুমি ফেলে রাখছো, তুমি এখানে বসো। তো ও এখানে বেঞ্চে, কাঠের বেঞ্চ ছিল, তারপর চেয়ার চেয়ার ছিল বারান্দার মধ্যে, ওখানে নাকি বসছে, বৈশাখে ঘুমাই গেছে, আর কোনো খোঁজ খবর নাই। আর ওই যে মহিলাটা বলল না, বৃদ্ধ, অনেক বৃদ্ধ নাকি, কই এরকম বৃদ্ধ দেখা যায় না, মানে খুবই বৃদ্ধ মহিলা। তো মনে করছি বয়স্ক মানুষ একটা আছে, থাকো আমি এখানে বসি। তো এখানে বসছে, বসার পরে তার কোনো খবর নাই, ঘুমায় গেছে। ঘুমানোর পরে তো ঘুমায় গেছে, রাত্রে ওরা খোঁজাখুঁজি করে মেলাতে, অনেক খুঁজছে যে রাত্রে নাকি মানে এদের মেলাতে ওই প্রাইজ দেয়, ওই খেলা কি খেলা আছে ওই খেলা খেলে, ওখানে খুঁজলো অনেক জায়গায়, খোঁজাখুঁজি করার পরে ওই আমার বিয়েটারে আর পায় নাই। তাই এরা ভয়তে বাড়িতে এসব বলে না যে এরে পাইতাছি না। পরে অনেক ঘোরাঘুরি করে মানে শেষ রাত্রের দিকে পরে বাড়িতে আসছে। পরে ওনার কথা জিজ্ঞেস করছে যে ওর কই রাইখ আসছো, পরে ওই আসতেছে, আসে, ওরা আর ঘুমায় নেই। আবার আজান আজান দিয়ে ফেলেছে ওই সময়, আবার খুঁজতে খুঁজতে ওই একটা বাজার আছে, ওই বাজারের দিকে নাকি গেছে। যাওয়ার পরে ওই পয়সা হয়ে গেছে, অনেক মানুষ নামাজ পড়তে উঠছে। উঠার পরে ওদেরকে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করার পরে বলে যে দেখি নেই দেখি নেই। তো ওরা যাইতে 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 একেবারে ওই যেখানে গেছে, এটা অনেক দূরে, এদের বাড়ির থেকে অনেক দূরে। তো ওই কাচারি ঘরের ওইখানে যাওয়ার পরে দেখে বারান্দার মধ্যে পড়ে আছে, মানে কোন কিসের ঘুম, মানে এরকম ভাবে আছে যেন অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে ডাইকা টাইকা উঠাইছে, মানে কোনো কথাই বলে না কিছু না, ঘুম ঘুম অবস্থা ভাব ওই রকম। তো লইরা বাড়িতে নিয়ে আসছে, বাড়িতে নিয়ে আসতে পারে না ওইখানে, যখনই নাকি মানে ডাকছে ডাইকা ইয়ে করে আসছে, তখন নাকি উইঠা এরা যে তিনজন ছিল ওই তিনজনের ধৈরা উঠাইতেছে, এরকম করে একটা সিট ঝাড়া মারছে, এত শক্তি একেবারে দূরে ফেলাই দিছে। তো এরা মনে করলো যে কি হইল। তো গ্রামের মানুষ তো ওই বাড়ির মানুষও ছিল, বুঝতে পারছে যে এটা হয়তো কোনো কিছু আসল টাসল করছে। পরে এরকম করে বাড়িতে নিয়ে আসছে ধৈরা, ধৈরা নিয়ে আসছে, মানে যেভাবে পারছে এরা হেস্টায় মেস্টায় খেতে মাঝখান দিয়ে কেদা কোদা বইরা গেছে। পরে নিয়ে আসছে, নিয়ে আসা পরে ওই হুজুর আনছে, জারপুক করলো গ্রাম দেশে। জারপুক করার পরে বার বসাইছে, বার বসাইছে নাকি, পরে বলল যে এরকম মেলার থেকে আসার সময় ওরে আমার অনেক ভালো লাগছে, এই জন্য আমি ওরে মানে ওর পিছু নিছি। যে ভালো লাগছে, তো ওই লোকটা নাকি বলতেছে যে ভালো লাগলে কি পিছু না লাগবো, কই ভালো লাগছে না খালি, আমি যাইতে নিছি আমার সাথে ধাক্কাও লাগছে। ও কি দেখছে নাকি যে তুমি এখানে যাইতেছো নাকি করছো, কই দেখছে, আমি যাইতেছিলাম আমি ওখানে, ও আমার ওর সাথে আমার ধাক্কা লাগছে, বুঝতে পারছে আমার ই লাগছে, ওই যে আঁচলের ই লাগছিল, যে বললো যে আঁচলের মতন দেখছি বাড়ি লাগছে, হয়তো বুঝি নাই ওইটাই মানে ওই সময় ওরে আসরটা কইরা ফেলাইছে আর কি। পরে এরকম কইরা ওরে যার করলো, কইরা পরে বললো কিভাবে যাবা, পরে কইছে আমি যাব না, আমার একটা কালো খাসি দিতে হবে, পরে কালো খাসি দিতে হবে আর অনেক কিছুই বললো। সবকিছুর উত্তর দিছে। দেওয়ার পরে কোথায় দিতে হবে বললো, যে ওই যেখানে বট গাছ আছে মেলার ওখানে গেছিল ওইখানে সাইরা দিতে হবে। পরে ঠিক আছে তাহলে কিভাবে তুমি সারবা? পরে বললো যে ওখানে সাইরে দেব। তারপর আমি ওই আমি যাওয়ার সময় আমি যে সময় চলে যাব ওই সময় আর কি ওই একটা গাছের নাকি গাছ আছে ওই গাছের ডালটা ভাঙ্গা রেখে আম গাছের পরে চলে যাব, ওই সময় বুঝবো যে চলে গেছে। পরে ওই দিয়ে আসছে ওখানে, দিয়ে আসার পরে আবার এরা ঝাড়পুছ করলো, দিয়ে আসার পরে আবার ওই যে বার পয়সা জ্বাললো, জ্বালার পরে তা ওই উপরে ভর করলো, বললো যে ওগুলা দিয়ে আসছি আর তুমি তো আসবা না দ্বিতীয় বার, কোনো সময় ক্ষতি করবা না। কয় না আমি আর দূরমো না আর কিছু বলবো না, ক্ষতি করবো না। পরে ওই যে ওটা দিয়ে আসলো, আসার পরে সুস্থ হইলো, পরে আর ঢাকায় চলে আসলো আর কি। এটাই আমার ঘটনাটা, প্রথমে এটাই ছিল যে হ্যাঁ চলে আসলো, পরে ঢাকায় আসার পরে তো আবার জ্বর মানে এটা শেষ হয় নাই, চলে আসতে পরে কিছুদিন ভালো ছিল, তারপরে আবার আমার বিয়েটার আবার জ্বর আসে। জ্বর আসে খালি ভয় পায়, ভয় পায়, আগে তো ওইরকম ভয় না, খালি ভয় পায় মনে যে কে ডাকে, কে নাকি পা ধরে টান দেয় ওখানে দাঁড়ায় থাকে। আবার শোয়ার পরে দেখে যে ঘর দিয়ে কে হাঁটতেছে, কে এর কাছে শুয়া শুয়ে নিঃশ্বাস কাটতেছে, বিয়ে করে নাই ওর সময় নিঃশ্বাস কাটতেছে, এর কাছে কান্দের কাছে নাকি শুয়ে আছে এরকম জোরে জোরে নিঃশ্বাস কাটতেছে, ওই পেপার টেপার ওই ড্রেসিং টেবিল তৈরা পয়লা যাইতেছে, টেবিলের থেকে এগুলা ঠিকঠাক করতেছে এরকম খালি দেখে পরে শুনে, তারপরে ওইটা খুঁজে টুজে পায় না। আবার এর আম্মার ঘরে যায়, যায় বলে যে তুমি কি রুমে গেছো, কই না আমি তো রুমে যাইনি, এরকম ঘটনা ঘটছে। পরে দা আবার দেয়া আবার হুজুরে না, পরে আবার জারপোস কইরা তাবিজ দিছে, তাবিজ দেওয়ার পরে আমল দিছে কিছু আমল পয়রা, এখন আল্লাহ রহমতে এখনো সুস্থ আছে। এটা অনেক আগের ঘটনা, এখনো সুস্থ আছে, এখন আর কোনো ভালো আছে আল্লাহ রহমতে
আলহামদুলিল্লাহ। সো এদিকে অনেকে রয়েছেন আমাদের সাথে, আবরার যেটা বলছেন সেটা হচ্ছে আজকের ঘটনাগুলো ফ্যান্টাস্টিক, এবং কাজিনরা মিলে আজকে ভূত স্টুডিও শুনছি এবং চিটাগং থেকে সবসময় আপনাদের সাথে থাকি, থ্যাংক ইউ সো মাচ। মেজবা আছেন আমাদের সাথে, মেজবাও চিটাগং থেকে, বাহ চট্টগ্রামের আজকে প্রচুর বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শেখ সজীব আছেন আমাদের সাথে, এবং শেখ সজীব বলছেন আজকের ঘটনাগুলো আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ সো মাচ। ফরহাদ রানা আছেন আমাদের সাথে, ফরহাদ রানা যেটা বলছেন, আমি বিগত অনেকগুলো এপিসোড লক্ষ্য করলাম, অনেকদিন আমরা পরীর ঘটনা শুনছি না। ওকে আচ্ছা, লেটস সি আজকে পরী রিলেটেড কোন ঘটনা আমরা শুনতে পারি কিনা, যদি থাকে তো ডেফিনেটলি আমরা শুনবো। রাজু ভাই আছেন আমাদের সাথে, মেহরাব আছেন আমাদের সাথে, দেখতে হচ্ছে অপি, আচ্ছা মেহরাব অপি, থ্যাংক ইউ সো মাচ, এবং মিরাজ আছেন আমাদের সাথে, মিরাজ যেটা বলছেন ভূত স্টুডিও ভালোবাসি, আই লাভ ভূত স্টুডিও, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড উই লাভ ইউ টু। নেক্সট এপিসোডের জন্য রেজিস্ট্রেশনের নিয়মটা একটু পরে আবারও বলছি, আপাতত ফেসবুক লাইভে আপনি দেখবেন যে একটু পরপর একটা পপ আপ কিন্তু সামনে চলেই আসছে, রাইট? রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়? হালিমা পাস সেকেন্ড আমরা কোন ঘটনাটা শুনবো?
সেকেন্ড ঘটনা এটা ঢাকার ঘটনাই, এটা আমার মেজু মামার ঘটনা, এটা আমি বলতেছি, এটা ফকিরা পুলের ঘটনা আর কি। তখন শুরু করি নাকি আমার ঘটনাটা আমি বলি। আমার মামা তো আমাদের নানি বাড়ি আবার এদিকে ছিল, ওই বাটারার দিকে, ওই সময় তো গ্রাম ছিল, ধান ক্ষেত ছিল অনেক, ধান টান ছিল, ওই মামাটা আবার এগুলো কিছু করতে পারত না। আমার মামাটা মানে খুবই অন্যরকম ছিল। পরে আমার মেজু খালামণির দোকান আছে আবার ফকিরাপুল বাজারে, ওখানে ছিল ম্যানেজারি দিছে আর কি, মিষ্টির দোকান, তো ওখানে ম্যানেজারি করতো। তো মামা আবার অনেক ভালো বাঁশি বাজাইতে পারত, তো বাঁশি বাজাইতে পারতো, ওইখানেই মামা থাকতো। আমার খালাগো উপরে ছাদে একটা ঘর ছিল ফকিরাপুলে আরামবাগে, ওইখানে থাকতো। তো থাকার পরে যতক্ষণ মিষ্টির দোকান চলত ওইখানে মামা তখন থাকতো, মানে অনেক রাত পর্যন্ত এদের দোকান খোলা থাকতো। তো অনেক রাত্রে যতই মিষ্টি থাক, বারোটার পরে নাকি মিষ্টি নাই, মিষ্টিগুলা সব শেষ হয়ে যেত, আর এদের দোকান খুব পরিষ্কার পবিত্র রাখতো সবসময় সুন্দর। পরে বারোটার পরে সব মিষ্টি শেষ হয়ে যেত, কে নিত, আসতো লোকজন হুজুরের মতন, আইসা নেওয়া যেত, টাকা দিয়ে নেওয়া যেত, সব মিষ্টি শেষ। আর যে সময় আসতো এরা নাকি খুব গ্রান সুগ্রান এরকম মামা বলছে আর কি, মামা আমারই বলছে, আমরা শুনছি সবাই যে এরকম এরকম হইতো। পরে এরকম হওয়ার পরে দা মামা তো বাসায় আসলে বা নানিদের বাড়িতে আসতো, এখানে বাটারায় আসলে পরও থাকতে চাইতো না, মানে অনেক কিছু অনেক ফিল করতো ওদিকে, যে ওদিকে খুব ভালো লাগে। তো মামার উপরে কিন্তু আবার পরিবর করছে, মামা খুব সুন্দর ছিল দেখতে, সুন্দর ছিল, তারপরে ওই ওইসব ইতি মানাইতো না, মনে হইতো যে একটা অনেক ই মানুষ, যে মিষ্টির দোকানের মালিক এই মামাই, মানে এরকম মনে হইতো। পরে তা ওই মামা একদিন ওই রাতে সাদে বাসি বাজাইতেছে, মানে সাদে তো মামার গোর, তো অনেক রাত্রে বন্ধ টন্ধ করে উজু টুজু করে পরে গেছে, যায়া পরে বাসি ভালো লাগতেছে না, পরে নাকি বাসি বাজাইতেছে মামা। তো প্রায় বাসি বাজাইতো, তো বুঝতো যে মামা কে জানি বাসি শুনতেছে, কে জানি আছে মামার সাথে। সাদে মামার বৈশা সাদে আবার চেয়ার ছিল, টেবিল ছিল, ওখানে আর কি বসতো। তো মামার বাসি বাজাইতো, ওখানে মামার ফিল করতো যে কে জানি মামার বাসি শুনে, হয়তো মামার সাথে কেউ আছে, আসলে কেউ ছিল না মামার সাথে। পরে মামা এরকম বাসি বাজাইতো, তো একদিন মানে হঠাৎ করে একদিন মামা একদম বাসি বাজাইতে আছে, বাসি ইয়াতে আছে, বাসি বাজানোর পরে বাসি থামাই দিয়েছে মামা। ওই সময় এমন এক থাপ্পড় মামারে মারছে, মামা এক মানে উইরা গিয়ে অন্যদিকে পড়ছে সাদের মধ্যে। পরে সামনে দেখে একটা সাদা শাড়ি পরা, মানে এত সুন্দর বলে মামা এরকম কোন সময় এত সুন্দর চুলগুলা, বড় বড় সাদা শাড়ি, পরে বলছে যে বাসি বাজাইতে, বাসি থামাইছস কেন? পরে মামা নাকি আবার বাসি বাজানো শুরু করছে। বাসি বাজানো শুরু করার পরে দা মামা ওখানে ঘুমাইছিল ওই দিন, পরে কারোরে মামা বলে নাই এই ঘটনা, বলে নাই। না বলার পরে আবার তিন চার দিন পরে আবার মামা ওই দোকান বন্ধ করে আসছে, আসার পরে মামার ঘরে নাই, মামা তো মামার ঘরে দরজা ছিটকানি লাগায় মামা ঘুমায় আসছে, তো মামা ওই ঘরেতে নাই। তো সকালে সবাই ডাকতেছে, 9:10 বাজে, মামা তো উঠে না, ঘুমের থেকে উঠে না, পরে উঠে না উঠে না, এরকম ব্যাপার কি। পরে দা ওইখানে জালনা একটা এমনি বিড়ানো ছিল, জালনা ই করা দেখতেছে যে মামা খাটের উপরে নাই, ভিতর ভিতর থেকেই দরজাটা লাগানো, ছিটকানিটা লাগানো, কিন্তু মামা রুমে নেই। তো মামা গেল কই, ছিটকানি না খুলে মামা কই যাইব, এরকম কইরা। তো আমার খালা, তারপরে আমার খালু আরো যত কর্মচারীরা ছিল, এরা সবাই বললো যে না ভাইয়ের সাথে তো অন্য ইয়ার আসর আছে, মনে হয় পরীর আসর আছে, যতক্ষণ দোকানে থাকে সব বেচা কিনা শেষ হয়ে যায় তাড়াতাড়ি কইরা, তারপরে আবার মামা তো অনেক সুন্দর বাসি বাজায়। মামা একটা ঘটনা বলতে লইছিল, আমাদেরকে বলে নাই ঘটনাটা, মামার সাথে তো হয়তো কোনো পরী আছে, পরীর আসর আছে। পরে এটা বললো, বলার পরে কি মামা তো নাই নাই। পরে দা ওই তিন দিন পরে, তোমরা কিছু বইল না, রুম যেমনি আছে অমনি থাকো, তিন দিন পরে নাকি মামা আবার ওই ইয়ার মধ্যে, ওই ঘরে ওই বিছনার মধ্যে। পরে দা ওই মামাকে জিজ্ঞেস করলো যে তুমি তিন দিন কোথায় ছিলা ভিতরে দরজা, কয় আমি নিজেই বলতে পারি না আমি কোথায় ছিলাম, এই কথা বলছে। পরে আমার খালা, আমার খালু, এরা সবাই মানে আমাদেরকে ঘটনাটা বললো, মাকে বললো, আমার অন্য অন্য মামাদেরকে বললো যে এরকম তাজুল তো ছিল না, এই তিন দিন তো বাসায় রুমেই ছিল না, পরে তিন দিন পরে থেকে আসলো আবার এই রুমেই ঘুমায় আছে, বললো যে না আমি তো এখানেই ঘুমাইছিলাম, কিন্তু এরা কিন্তু পরিয়ে নিয়ে গেছিল, যে পরিটা বাসি শুনে ওই পরিটাই ওরে নিয়ে গেছিল। তা আবার কিভাবে দিয়ে গেল এটা কিন্তু আমার মামা জানেই না। তা আমরা এই ঘটনাটা মামার কাছে, খালামণিদের কাছে, খালুর কাছে, অন্য অন্য মামাদের কাছে শুনছি যে মামার এই ঘটনা। পরে মামাকেও জিজ্ঞেস করছিলাম, মামাকে আমি এইগুলা কিছুই জানি না, কিন্তু বাসি বাজানোর সময় যে ঘটনাটা করছে এটা তোমাদেরকে আমি বলতে পারি, কিন্তু আমি যে রুমের থেকে কইছিলাম কই গেছে এগুলা কিন্তু আমি বলতে পারবো না, আমি জানি না, কিন্তু মামা বলবো না এই ঘটনা মামার ছিল। আর আমার নানি যেটা, আমার নানি কিন্তু আবার এগুলা সাধন করতো, নানি অনেক কিছু জানতো, এই জন্য কোনো সময় মামার ক্ষতি করে নাই, মামাকে দেখাশোনা করে রাখতো। তা আমার নানি বললো যে ঠিক আছে, এটা বাড়াবাড়ির কোনো দরকার নাই, ওরে কোনো ক্ষতি করব না, আর তুমি সবসময় নামাজ পড়বা, আর ওযু করে ঘুমানোর সময় ঘুমাইবা, এটাই বললো। তারপরে তার কি মামা এখন ভালোই ছিল, যতদিন বাড়িতে আছে ভালোই ছিল, সে সবসময় আমল করতো, সবসময় ই করতো, যখন ডাকতো মামা তখন ওরা হাজিরও করতে পারতো নাকি, এটা শুনছি যে মামা নাকি ওদেরকে ডাকলে হাজির করতে পারতো, ওদের কাছ থেকে অনেক কিছু জানা নিতে পারতো। এটাই ঘটনাটা আমার শেষ। মামাও এখন, আমার মামা নাই, আপনারা দোয়া করবেন, ব্যস্ত করুক, মামাটা এখন বাইচা নাই, মামার ঘটনাটা বললাম।
আপনার মামার জন্য অনেক অনেক দোয়া রইল। অনেকে রয়েছেন যেমন রিফা আছেন আমাদের সাথে, রিফা তাসফিয়া, এবং তিনি যেটা বলছেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশন অলরেডি করা ডান, তিনি এবং তার ভাই। বাহ, চমৎকার। সেরকম হতে পারে, ভাই বোন দুজন আসতে পারেন বা দুই বোন আসতে পারেন, বা আপনার ফ্যামিলি মেম্বার যদি এরকম হয় যে আপনার পরিবারে বেশ কিছু ঘটনা আছে, যে এই ঘটনাগুলো নিয়ে আপনি ভূত স্টুডিওতে আসতেই পারেন বা আসতে চাচ্ছেন, নো প্রবলেম। হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, বাবার সাথে আসতে পারেন, এরকম কিন্তু প্রচুর হয়েছে যে এর আগে অনেকদিন আগে কোনো একটা এপিসোডে হাজব্যান্ড ওয়াইফ এবং যদি বলি যে শাশুড়ি তিনজন এসে একটা কোনো একটা এপিসোডে গল্প বলে গিয়েছেন। সো এরকমও কিন্তু, এবং তারা রেজিস্ট্রেশন করে, প্রত্যেক ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন করেছেন। সো এরকম যদি আপনারও হয়, সো আপনি আপনাকে যখন ওভার দ্য ফোন কনভার্সেশন করা হবে, জাস্ট বললেই হবে যে আমার ফ্যামিলির মেম্বাররা আরো বেশ কিছু ঘটনা রয়েছে, তারাও বলতে চায়, রাইট? বাট সর্বপ্রথম যেটা করণীয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। এনিওয়েজ, আছেন আমাদের সাথে এই মুহূর্তে রোকসানা, রোকসানা ইসলাম বলছেন তার কাছে বেশ ভালো লাগছে আজকের এপিসোডগুলো। সঞ্জিদা আফরিন আছেন আমাদের সাথে, যেমন নাইম ব্যাপারে বলছেন, তিনি রয়েছেন আমাদের সাথে ফেসবুক লাইভে, আরো অনেকে যুক্ত হচ্ছেন, যেমনটা নীরব আহমেদ আছেন আমাদের সাথে। তানিয়া তাবাসুম বলছেন, আমার তো ভয় লাগে বাট শুনতেও ভালো লাগে। বাহ, চমৎকার। তো তৃতীয় ঘটনা শুনছি আমরা, যদি বলি যে হালিমাপার কাছ থেকে। হালিমাপা, এটা কোথাকার ঘটনা?
এটা ঘটনা বরিশাল ভোলার ঘটনাটা, এটা আমার বোনের সাথে ঘটছিল।
চলুন শুনি।
বরিশাল ভোলা, তো আমার ছোট বোন বরিশাল ভোলায় বেড়াইতে গেছে আর কি, আমার ভাবির সাথে। তো বেড়াইতে যাওয়ার পরে ওখানে তো ভাবির বোনেরা আছে, এক এক গ্রামে এক একজন। তো ভাবিদের বাড়িতে তো বেড়াইছে, পিঠা টিঠা খাওয়াইছে, মানে যেরকম গ্রামের আপ্যায়ন খুবই ভালো। তারপরে আবার ভাবির বোনের বাড়িতে দাওয়াত দিছে, ওইখানে আমার বোন গেছে। ওইখানে বেড়ায় আবার ভাবির ছোট বোনের বাড়ি গেছে, এই চর ফেশন না ওখানে বোলায়। পরে ওইখানে গেছে, ওইখানে অনেক ওদিকে অনেক গ্রামই চোর। পরে ওইখানে গেছে, পরে রাত্রে পিঠা মানে যা যা খাওয়ার দরকার অনেক কিছু এরা আপ্যায়ন করলো, খাওয়াইলো, পিঠা বানাইলো। তো পিঠা খাওয়ার পরে এরা রাত্রে আর থাকবো না, মানে এরা তো দশটা এগারোটা বাজে, তখন এরা বলে যে না আমরা এখানে আর থাকবো না, আমরা যেখানে আসছি বাপিদের বাড়িতে আমরা চলে যাই, বাপের বাড়িতে। পরে ওরা আসার সময় আমার ছোট বোন ছিল, আমার এক ভাজটা ছিল, ভাবি ছিল, ভাবির আরেক দুলাভাই ছিল, এরা সবাই ক্ষেতের মাঝখান দিয়ে নাকি, মানে এটা গাড়ি রিক্সার রাস্তা না, এরা ওইখান দিয়ে হাইটা হাইটা আসতেছে আসতেছে। আসার পরে আমার আমার বোন ফিল করলো যে ওরে নাকি উন্নাদাকে পিছন থেকে টান দিল। তো ও দাঁড়াইলো, দাঁড়াই আবার পিছনের দিকে খুঁজলো, খুঁজার দেখে ওর পিছনে তো কেউ ছিল না, ওই নাকি সবার পিছনে ছিল। পরে ও আবার আগে গেছে যে ভাবির, বলছে ভাবি আমারে আপনার সামনে দেন। তো ভাবি আবার ঠিক আছে আসো সামনে আসো। পরে সামনে আসছে, ওখান থেকে আসতেছে, ও নাকি ওইখানে কেমন করতেছে আমার বোনটা, ওইখানে নাকি কান্দে আসতেছে না, দাঁড়ায় থাকে, আবার অনেক হাসতেছে, হাসাহাসি করতেছে, এরকম ভাবি বললো যে এরকম ঘটনা করছে। পরে ওখানে এরকম করার পরে তা বাড়িতে আনছে, ভাবি বাপের বাড়িতে আসছে, যেখানে বেড়াতে গেছে ওখানে আসছে। ওখানে আসার পরে দা ওই মানে রাত্রে থাকবো না, ওই বাইরে যেতে চাই, মানে ওই অন্য কেমন জানি বলে করতেছে। ভাবি বললো যে অনেক খারাপ অবস্থা থাকতে ইচ্ছে যাচ্ছে না, বাইরে চলে যাবো, আমি বাইরে যাবো, খাল পাড়ে যাবো, ওদের খাল আছে ওখানে যাবো। কই এত রাত্রে তুমি কিভাবে বাইরে যাবা? কয়ে না আমি ওখানে যাবো, আমার ওখানে ভাল লাগে। এরপরে শুরু করছে তোরা আমার দৌড়বি না, আমার শুবি না, আমি বাইরে যাবো, মানে দরজা খুলে বাইরে যাবো, দরজা ভাঙ্গে ফেলায়, এরা এরকম করতে পারে না। পরে যাও আমার মা হয়েছিল, মা ওই যায়া হুজুর আনছে একটা মুন্সি বাড়ি এসেছিল আগে, আর মামার বাড়ি ভাবির, ওখান থেকে একটা হুজুরকে নিয়ে আসছে। হুজুরকে নিয়ে আসতে পরে হুজুরে আর কি, হুজুর তো হুজুরে আমল দিব, তো কোরআন শরীফের আয়াত দিয়া যারা পোষা করলো ফু দিল, দেওয়ার পরে বললো যে ওরে তো ইয়ার থেকে নজর করছে ওই মেয়েটা, তোমরা কে লেখা রাত্রে নিয়ে আসছো, তোমরা আরো আগে আইসা পড়তা, মেয়েটা তো ছোটবেলার থেকে আর ওর সাথেই আছে। কিন্তু পরে বললো যে তোমরা যে রাত্রে নিয়ে আসতো এটা তো এখন আমি দিয়ে দিলাম, পানি খাওয়াই দাও, আর এই লোক জাল পুজ করে দিয়ে জানলো যাইরা পরে দোয়া দোর পরে ওগুলো ফুদিতে ওরা ফুদি বা দোয়া পড়া এরকম করে রাত্রে গেল। রাত্রে যাওয়ার পরে সকালবেলা আবার আমার মা ওই যায় আর ভালো কোন জায়গার থেকে আর কোন গ্রামের থেকে একটা ভালো ইয়ে আনলো, কবিরা জানলো আইনা পরে আর ই করলো আর কি, বসায়া পরে বার বসলো, বার বসা বললো যে হ্যাঁ ওরে ইয়াদুরা কান্দিছিল আর পিঠা খাই আসছে, তেলের পিঠা যেটা রাতে খাই আসছে, এই জন্য এরকম ই হয়েছে। মানে ওই মানে জিনটা আর কি বললো যে এগুলা খাওয়া দাওয়া করে আসছে আবার নিয়েও আসছে, আমার তো ওরা দিল না, আমি তো দাঁড়াইছিলাম ওদের যেসব বানাইতেছে ওদের ওখানে, আমার দিল না। তো বললো যে তোমার দিব কিভাবে, তোমারে তোমরা কি ওরা দেখছে, তোমরা কি কয় না আমার দেখে নাই, আমি যাওয়ার সময় আমার উন্না টান দিলাম, কয় উন্না টান দিছো, উন্না টান দেওয়ার পর কি বুঝবো তুমি পিঠা খেতে চাইছো, কয় এই জন্য ওরা ওরা আমার ভালো লাগছে, ওরা খুব ভালো সুন্দর। মানে এগুলার পরে তো দুষ্টামি করবো, ওই দুষ্ট জিন পরে দেয় এরকম করার পরে ওই জানলো, জানার পরে ওই ওর উপরে আবার বার বসাইলো ওই কবিরাস্তায়। তো বার বসানোর পরে ও সব ঘটনা কই মানে সব ঘটনায় ও ছোটবেলা একবার যে ফাইভে পরে ওই সময় কি হয়েছিল, তারপরে ওই জিনিস ওই জিনের সাথে আবার ওই জিনিস জিন কেন বোলা গেল, আবার বললো যে তুমি আবার বোলা করো আমি সব দিকে যাইতে পারি। পরে সব ঘটনা বলার পরে যে ওর সাথে ও যত দিন বাইচা থাকবো ওর সাথে আমি ওর সাথে আমি থাকবো, আমি ওর ছাইরা যাবো না আর ওর কোনো ক্ষতি করবো না। তো কোন ক্ষতি যে করবা না তাই এটা কোনো ইয়া হইল না কি ক্ষতি করবা না, এই যে ও এরকম পাগলামি করতেছে তোমার ছাইরা যেতে হবে, কয় না আমি আর ছাড়বো না। মানে অনেক ওরে ই কইরা পরে আর কি বললো যে ঠিক আছে। তো ওই উনিও এমন দমন কইরা গেল কবিরাজি কইরা কি কি দিল দিয়া পরে দা, এরপরে তো থামে নাই, পরে এরা আইসা পড়ছে ঢাকা আইসা পড়ছে, বাড্ডায় আসছে, বাড্ডায় আসার পরে তো ওই তো বাড্ডায় থাকতো, বাড্ডায় আসার পরে ইলিশ মাছ দিয়া ওর শরীরটা জ্বরও যায় না, ও জানি কিরকম অনেক হাসি খুশি ছিল অনেক ভালো ছিল, কিন্তু ওর শরীর থেকে জ্বরও যায় না, ও জানি কেমন চুপচাপ হয়ে গেছে। তো এখানে ওরা রান্না কইরা ইলিশ মাছ ভাজছে রান্না করছে বাসায়, পরে রান্না করার পরে ওর মতনই আমার ঢাকায় আইসা পড়ার পরে ঢাকার ঘটনা বরিশাল থেকে বোলার থেকে আইসা পড়ছে, তো ওর মতনই দরজাটা একটু নাকি ই করে রাখছে, ওই যে পাঁচতলার উপরে থাকে দরজাটা একটু ফাঁক করে রাখছে, মানে মাছের অনেক গ্রান ট্রান তো ইয়া কেমন হয়েছে, দরজা ফাঁক করে ডাইনিং এ খাইতে বসছে ওরা দুজনেই ওর স্বামী স্ত্রী। তো ওর মতন নাকি কে দরজার কাছে দাঁড়ায় রয়েছে, আমার মতন যদি কেউ দাঁড়ায় থাকে এটা কেমন লাগবো, তো ওর মতন আমার বোনের মতন এই চেহারা বোনের মতন কে বলে দাঁড়ায় রয়েছে। এর মধ্যে দাঁড়ায় থাকার পরে ওর জামাই রে বললো এও নাকি যাইতে গেছে ছায়াটা যে চলে গেছে ছায়াটা দেখছে, যাওয়ার পরে আমারে আমি গেলাম ওদের বাসায়, যাওয়ার পরে আমার বললো যে বুবু এরকম ঘটনা হয়েছে। তা আমি কইছি সব সময় দোয়া পয়রা থাকিস, রাত্রে শোয়ার সময় উজু কইরা দোয়া পয়রা তারপরে শুয়ো, এরকম হইব না, কয় না এরকম এরকম হয়। আরেকদিন ওর জামাই আবার এখানে বাড্ডায় হাজিপাড়া দোকান মুদি দোকান বড় ওই দোকান থেকে অনেক রাত্রে নাকি বাসায় আসছে, বাসায় আসতেছে মানে লিপ বন্ধ করে দিছে, তো সিঁড়িটা উঠতেছে, সিঁড়িটা উঠার সময় দেখে আমার মতো বলে কে কালো শাড়ি পরা আমার মতনই ওই উঠতেছে নামতেছে পাঁচতলা থেকে চারতলা দেখা হয়েছে। নাই মা ও বলবো যে বুবু কোন সময় আসছেন বা আপনি এত রাত্রে কই যান, এটা আর বলতে পারে নাই, দেখেও নাই, মানে আতরে গ্রানে নাকি পুরা ওই চারতলাটা বইরে গেছে সিঁড়িটাও। তো জামাই বললো যে পুরা মনে হলো যে আপনি নামতেছেন বুবু, এরকম করে তো খোঁজাখুঁজি করে আর পাইলো না। না পাওয়ার পরে যে আজকে চার বছর আগে এরা বোনের থেকে সরে অন্যায় কিছু না দূরে দূরে থাকতো শ্বশুর বাড়িতে চিটাং বেড়াইতে গেল, ওইখানে গেছে পরে এই যে আবার এরকম আসল করলো বাইরে গেল, ওরে ডাকার পরে নাকি বাইরে বাইরে ছিল, পরে অজ্ঞান হইয়া পড়ে আছে, পরে হাসপাতালে নিয়েছে আমার বোনটা আর নাই, মানে আমার বোনটা এখন আর নাই, আপনারা দোয়া করবেন। এটা আমার বোনের ঘটনা, এটা এই বোলার থেকে শুরু হয়েছে, আমার এইগুলা বলছিল ঢাকার মধ্যে হয়েছে, পরে সুস্থ পরে যে ঈদের পরে বেড়াইতে গেছিল চার বছর আগে, পরে চট্টগ্রামে গিয়া আর এটা বাচ্চাটা হয়নি।
আমরা আরো একটা ঘটনা শুনবো আপুর কাছে যাব, বাট তার আগে আবু নাইম আছেন আমাদের সাথে, আবু নাইম শেখ তিনি যেটা বলছেন, অনেক দিন যাবত হচ্ছে তার পরিবারের সঙ্গে বেশ কিছু ব্ল্যাক ম্যাজিকের ঘটনা রয়েছে, যে এই ঘটনাগুলো তিনি বলতে চান, এবং কিছুদিন আগে তিনি দেশে এসেছেন সৌদি আরব থেকে। থ্যাংক ইউ সো মাচ, এবং আপনি ভূত স্টুডিওর সঙ্গে সবসময় রয়েছেন এবং প্রবাস থেকেও দেখতেন। আমরা জানি যে আমাদের প্রবাসী প্রচুর বন্ধু রয়েছে সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে, যুক্তরাষ্ট্র থেকে, যুক্তরাজ্য থেকে, বা যদি বলি যে অন্যান্য বিভিন্ন কান্ট্রি যদি বলি যে ওমান থেকে, কাতার থেকে, লিবিয়া থেকে প্রচুর মানুষজন, মানে আমি প্রত্যেকটা দেশের তো নাম ধরে ধরে বলা সম্ভব না এই মুহূর্তে, তো সকল প্রবাসী বাংলাদেশি ভাই ও বোন যারা রয়েছেন এই মুহূর্তে, যদি কেউ দেখে থাকেন বা লাইভটা পরে যারা দেখবেন, একটা ধন্যবাদ আপনাকে জানাই এই কারণে জাগো এফএম 94.4 কে আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, যেই ভালোবাসা দিয়েছেন, এবং আমাদের জন্য ব্যক্তিগতভাবে আমার জন্য যদি বলি যে প্রার্থনাটুকু করেন সেটার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আপনাদের জন্যও ততটুকু দোয়া। আমরা জানি যে দেশ থেকে বহু দূরে এই মুহূর্তে আপনারা অবস্থান করছেন, দেশের জন্য, দেশের মানুষগুলোর জন্য, আত্মীয় স্বজনদের জন্য আপনাদের খুব বেশি খারাপ লাগে। তো চেষ্টা করি আমরা প্রবাসী প্রত্যেকটা ভাই বোনদেরও এন্টারটেইন করবার জন্য। জাগো এফএম যে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক কোন রেডিও স্টেশন তা কিন্তু না, জাগো এফএম শুধুমাত্র যেটা বলতে পারি আমরা, বাংলা ভাষাভাষী আমাদের যে সকল ভাই বোন রয়েছেন, যদি বলি যে এই মানুষগুলো বা এই মানুষ আপনারা যে মানুষগুলো পরিবারের মতোই বা পরিবারের মতোই বললেও ভুল হবে, পরিবার তো বাংলা ভাষাভাষী আমাদের যে পরিবার রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু জাগো এফএম 94.4, তো সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। এবং কেমন লাগে ভূত স্টুডিও সেই ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। অবশ্যই আরো একটাবার মনে করিয়ে দিতে চাই, পরবর্তী এপিসোডে যদি আপনি আসতে চান, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। হালিমা আপাকে আমরা বিদায় জানাবো, বাট তার আগে আরেকটা ঘটনা শুনবো তার কাছ থেকে। এরপর আরো একজন অতিথি ওয়েট করছে, চমৎকার একটা সময় কাটবে ভূত স্টুডিওর সঙ্গে আপনার, সে গ্যারান্টি আমরা আপনাকে দিচ্ছি। চলছে ভূত স্টুডিও, সঙ্গে রয়েছে আমি আজ অপূর্ব। আমাকে যদি ফেসবুকে খুঁজে পেতে চান খুবই সহজ, facebook.com/apurbo.fm, APURBO.FM, this is my page, থাকবেন সবসময় কানেক্টেড, হয়ে যাবে আড্ডা যে কোনো সময় আপনার সঙ্গে। এনিওয়েজ, সো ইন দ্য মিন টাইম যেটা করবো সেটা হচ্ছে হালিমা আপার কাছে যাবো, বাট তার আগে বলছি প্রাণ পরাটা চিপস না বিস্কিট খেতে খুব ইন্টারেস্টিং, ট্রাই করতে ভুলবেন না। হালিমাপু, আমরা সর্বশেষ কোন জায়গার ঘটনা শুনবো?
সর্বশেষ এখন আজকে বলি আমাদের আমাদের এই জায়গার ঘটনাই বলি, একটা শাহজাদপুরের ঘটনা, এটা আমার আম্মার সাথে ঘটা এই ঘটনাটা বলি আমি। তো আমাদের বাড়ির থেকে পশ্চিম সাইডে আমাদের আগে আগে তো এদিকে ক্ষেত ছিল, তো ওখানে আমাদের টমেটোর ক্ষেত, মরিচ ক্ষেত এগুলা করতো আম্মা আব্বাহেরা, তো মানুষজন কম ছিল, অফিস করে আইসা পরে পাঁচটার দিকে ওদিকে পানি দিতে যেত চারায়। পরে আমার আম্মাও গেছে ওই গুলশান জেলের থেকে পানি নিয়ে নেয়, ওইখানে ওই গাছগুলোর মধ্যে পানি দিতে ছিল। পানি দেওয়া আসার পরে তো একটা লোক, একটা পাগলের মতন একটা লোকের দেখলো, দেখার পরে মায়েরে বললো যে আমার কিছু খাইতে দে। তো আমার মা বললো যে এখন আমি কি খাইতে দেবো, আমি তো এখানে বাড়ির থেকে তো এখানে আসছি, পানি দিবার লেগে আমি তো কিছু নিয়ে আসি নাই, আমি কি খাইতে দিব, কয় কিছু খাইতে দিবি না, কয় যা আমি বাড়িতে যাবো তারপরে দিতে পারবো, আমি এখানে এই বিলের ভিতরে এখানে কোথিকা খাইতে দিব, এটা বলছে। বলার পরে কয় কি দিলে না, তো এটা তো একটা অন্যরকম কথা, এটা ভালো করলে না, ওখানে তো আমার আম্মা তো কিছু নেওয়া যায় নাই, কেমনে দিব ওখানে কি। পরে না ওই বাসায় আসছে, সন্ধ্যার আজান দিছে ওই সময় আমার বাসায় আসছে, আইসা পরে উঁচু করে নামাজ পড়ছে, এরা তো আগে নামাজ তো বাদ দিত না, নামাজ পড়তো, নামাজ পড়তো আর সব কাজও করতো, নামাজ পড়ছে, নামাজ পড়া তারপরে আবার যে ঘরে কাজকর্ম যা করার এগুলা করছে, কইরা পরে না রাত্রে আবার ওই সময় গুড়ি টুড়ি করতো, ওই শীতের দিনে ছিল। পরে আমাদের আবার অনেকগুলা চাউল টাউল ভিজেছে, ওগুলো ওই কাহেলের মধ্যে আমার আম্মা গুড়ি করছে, ওই সময় তো আমরা বেশি একটা ইনা বড় না, পরে গুড়ি টুড়ি করছে সবাই একসাথে, ওই চাচা 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 যেটা যত আছে সবাই আমরা একত্র একটা অনেক আনন্দ হইত, তো সবাই মিলাই আমার চাচিরা মিলে আমার আম্মাহারা গুড়ি করছে। গুড়ি করার পরে ওই রাত্রে আবার পিঠা বানাইবো, রাত্রে পিঠা বানাইবো, তো রাত্রে পিঠাও বানাইছে, পিঠা বানায় ওগুলা আমরা খাইলাম, আবার এই যে মাটির অনেক বড় বড় পাতিল ছিল ওগুলা বইরা তেলের পিঠা গুলা বইরা রাখছে। পরে আমরা শুয়েছি অনেক রাত্রে, আমরা শুয়েছি, শোয়ার পরে আবার আমাদের ঘরের কোনায় মাটির ঘর ছিল, অনেক বড় মাটির ঘর ছিল দুইটা দুই পাশে, তো ঘরের কোনাতে একটা বড় বড় দুইটা মটকি ছিল অনেক বড়, ওটার মধ্যে পাঁচ মন চাউল ধরতো, ওইটা আবার ঘরের কোনায় দুইটা একটা রুপলার একটা রেখা দিয়েছে, ওখানে রেখা দিছে বেশ ভালো কথা, আমরাও পিঠা খাইয়া ঘুমাইছি। ঘুমানোর পরে দা ওই মা তো একটু দেরি হবে, আমার আব্বা আবার এই যে ইয়াতে ইন্ডাস্ট্রি চাকরি করতো, ওখানে তো অনেক রাত হয়েছে নাকি, ওভার টাইম টোভার টাইম আসছে, এগুলা আসে নাই, দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে, তো আসবো পরে না। পরে আসছে, আমার আব্বাও আসছে, আসার পরে খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার পরে শুয়েছে, শুয়েছে শোয়ার পরে তো 12:30টার দিকে আম্মাও শুয়েছে, শোয়ার পরে তো 12:30টার দিকে নাকি কে ডাক দিছে আমার বড় ভাইয়ের মতন বাইরে থেকে, মানে মা বইলা জুড়ে ডাক দিছে। আমার মা তো আর কোনো দেরি করে নাই, ওই সময় আমাদের আবার কাঠের দরজা ছিল খিল লাগানো, পরে ওটা খোলার সাথে সাথে আমার মারে এমন থাপ্পড় একটা মারছে উড়াইয়া নিয়া একেবারে মটকির উপরে ফালাইছে, ফালাইছে পরে মার অনেক একেবারে পুরা চেহারাটা মুখটা কালো, মা তো অনেক সুন্দর ছিল, মুখটাকে পুরা কালো হইয়া নীল হইয়া ছিল অনেকদিন, এরপরে থেকে আমার মা খালি অজ্ঞান হয়ে যার খালি খিস্ত দাঁত টাত লাগা থাকতো। এটার পরে পরে ওই যে হুজুর আনলো, হুজুর আইনা জানলো, আবার আমার নানি অনেক যার পর জানতো সব মাজারে মাজারে তো পছন্দ আছিল ঘুরতো, মানে এমনি অনেক ইয়ে ছিল ভালো ছিল, তোমার নানিও আসছে, নানি আসা পরে এ করলো যে থাকে একাকার বাইরে যাও না তুমি আমল করো, আর ওদেরকে বললো যে আমি আমি ডাকাইয়া আমি জিজ্ঞেস করবো না, আর তুমি আর একাকা বাইরে যাও না। পরে আমার মা এরকম কদিন পরে পরে অজ্ঞান হয়ে যায়, পরে তো আমার বড় ভাইরা আবার বিয়া করাইলো, যেমন আমরা ছোট বড় ভাই তো বিয়ার উপযুক্ত হয়েছে, মা একা থাকে বাসায়, পরে দা ওই বাইরে বিয়া করাইলো, বিয়া করার পরেও এরকমই হয়। তো আমার চাচি ছিল, যে সময় অজ্ঞান হয়ে যায় তো আমার চাচি পাশে বৈশা কোরআন শরীফ পড়তো, তেল তেল দইলা দিত, পরে এই যে ঠিক হইতো আমার আম্মা, ঠিক হওয়ার পরে দা ওই বললো যে নাকি খুব ভালো একটা ওই জিনা আসর করছে খুব ভালো, হ্যাঁ আমার আম্মার সাথে অনেক আগে থেকে ছিল, ওটা এতদিনই করে নাই। পরে দাই যে আমার আম্মারে ওই যেদিনকার থাপড়টা দিল, কোনো কিছু হয়তো ভুল হয়েছিল, অজু করে নাই বা কিছু করে নাই, এই জন্য এটার জন্যই বলি যে আমার মা যতদিন ছিল আমার মার সাথে এটা ছিল, আমার মা ওই যে মাঝে মাঝে অজ্ঞান হয়ে থাকতো, দাঁত লেগা থাকতো, পরে আবার এরকম ঠিক হয়ে যেত, সবাই দোয়াদোয়া পুরা ফুদিত, আমার নিজেই ঠিক হয়ে যেত। তো এই জন্য বলি জিন আছে, আপনারা সবাই সবসময় উজু করে শুইবেন, শোয়ার সময় আর সবসময় আমল করবেন, হ্যাঁ সবসময় আমল করবেন, আর এই যে সবসময় আয়তুল কুরসি পড়া শুইবেন, আর শরীরে ফুটিয়া তাইলে আর এরকম এত হবে না, এটাই আমার বলার ছিল। জিন আছে, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
অবশ্যই হালিমা আপুর জন্য অনেক অনেক দোয়া রইল। যারা দেখছেন এই মুহূর্তে জাগরণ 94.4 এবং চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা, আশা করি আপনার সময়টা মন্দ তো কাটেনি এবং বেশ ভালো কাটছে, এবং নেক্সট এপিসোডে চাইলে আপনিও এভাবে আসতে পারেন, এবং এভাবে আসার জন্য যে প্রসেস খুবই সহজ, একটু আগেও বলেছি আবারও বলছি, RBS তারপর আপনার নাম লোকেশন এবং প্রফেশন লিখে পাঠাবেন 2669 নাম্বারে। কমেন্টগুলো পড়বো, বাট তার আগে একটা ছোট্ট বিরতি, বিরতির পরপর যখন ফিরছি তৃতীয় গেস্টকে নিয়ে, তখন আগে আপনার কমেন্টগুলো পড়ে তারপর এক এক করে তার কাছ থেকেও বেশ কিছু ঘটনা শুনবো। দেখতে থাকুন, চোখ রাখুন জাগরণ 94.4 এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, এবং শুনতে থাকুন জাগরণ 94.4 চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পরাডা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, এবং চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। দেশে দেশের বাইরে যেখানে আপনি এই মুহূর্তে রয়েছেন, আশা করি আপনার সময়টা কিন্তু দুর্দান্ত রকম ভালো কাটছে। অ্যান্ড আই হোপ আজকের প্রথম যেই দুজন গেস্ট ছিলেন তাদের গল্পগুলো আপনাদের ভালো লেগেছে। সো ভালো মন্দ লাগা সেই ফিডব্যাকগুলো জানাবেন। বলেছিলাম যে আমরা হালিমা আপাকে বিদায় দিয়ে যখন ফেসবুক লাইভে আবার ব্যাক করছি বা রেডিওতে আবার যখন ব্যাক করছি, তখন ডেফিনেটলি আপনাদের টেক্সটগুলো আমরা রিড আউট করবো ইনশাল্লাহ। আছেন আমাদের সাথে অনেকেই, যেমনটা আসাদুল ভাই আছেন আমাদের সাথে, রায়হান বলছেন গত প্রায় 15 দিন যাবৎ তার শরীরটা একটু খারাপ ছিল, আজকে একটু বেটার ফিল করছে এবং শুনছেন এই মুহূর্তে ভূত স্টুডিও। মুফতি রুহুল আমিন সিরাজি আছেন আমাদের সাথে এবং তিনি যেটা বলছেন যে নিয়মিতভাবে তিনি সবসময় থাকেন আমাদের সাথে। ইশতিয়াক আহমেদ আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, এমডি ফরিদ ভাই আছেন আমাদের সাথে, আব্দুল মুস্তাকিম জয়েন করেছেন, যেমনটা আরো অনেকেই আমাদের সাথে রয়েছেন, এমডি ইমাম বলছেন তিনি শুনছেন, তানভীর হাওলাদার আছেন আমাদের সাথে, বেলায়েত হোসেন জয়েন করেছেন এবং তিনি যেটা বলছেন যে তিনি কিছু বন্ধু বান্ধব নিয়ে এই মুহূর্তে ছাদে শুনছেন এবং তার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে ঘুটঘুটে অন্ধকারের ভেতরে। আই হোপ আপনার বাকি সময়টাও বেশ ভালো কাটবে। তো সর্বশেষ যিনি অতিথি তার সাথে আমরা পরিচিত হয়ে তার কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনব এবং অফ এয়ারে যেটা আমাকে বলছিল যে ঢাকার বাইরের কিছু ঘটনা অ্যাভয়েড করছে। সো লেটস সি কি অবস্থা বা কেমন আছো?
এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, তোমার
নামটা আরেকটা বার যদি আমরা জানি।
ভাইয়া আমি অরুণী মাহমুদ প্রথমা।
প্রথমা, আজকে আমরা কোন জায়গার ঘটনা প্রথমে শুনবো?
আমার ফার্স্ট যে স্টোরি এটা হচ্ছে বগুড়ার, যার স্টোরি তার কাছ থেকে সরাসরি শোনা। স্টোরিটা আমি যখন প্রথম শুনি আমার কাছে তখন ব্যাপারটা মনে হচ্ছিল যে সে হয়তো হ্যালুসিনেট বা ঘোরের মধ্যে ছিল, বাট অ্যাকচুয়ালি যে ফিল করে সেই জানে যেটা কিরকম। তো আমি সরাসরি স্টোরিতে চলে যাচ্ছি। তার নাম হচ্ছে নীলকান্ত, আমি নীলকান্ত সাহেব বলেই তাকে মেনশন করছি। সে যখন তার স্টুডেন্ট লাইফে ছিল, মিড টোয়েন্টিজ ওই টাইমে, তখন হঠাৎ করে রাত্রেবেলা সে অদ্ভুত কিছু শুনত, অদ্ভুত কিছু দেখত, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কিছু দেখত। সে বিভৎস চেহারা, বিভৎস সব সাউন্ড, সে এরকম মোটামুটি 3-4 দিন দেখার পর ভয় পায় যে না এবার আমাকে মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে। এরপর সে ডাক্তারের সাথে কনসাল্ট করে যে ডক্টর কি হচ্ছে আমার সাথে এসব। তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা এটা সেটা অনেক কিছু করার পর তাকে বলে যে না আপনি তো একদম টোটালি ফিট আছেন, আপনার তো কিছুই হয়নি। কিন্তু ডাক্তার আমি যে রাত্রেবেলা এই যে এসব দেখতেছি স্বপ্নে এগুলো তো এগুলো আপনি অনেক বেশি ভূতুরে গল্প পড়েন, ভূতুরে স্টোরি শুনেন, মুভি দেখেন, এর জন্য মিস্টিরিয়াস থ্রিলার জিনিসপত্র আপনার খুব পছন্দ, ওইগুলো আপনার অনেক ঘাটাঘাটি হয় অনেক, এই জন্য ভয় পাচ্ছেন, হ্যালুসিনেট করছেন, আসলে কিছুই না, আপনার একদম সম্পূর্ণ সুস্থ। একটু শোনার পর সে একটু রিলিফ পায় যে না আমি তো ঠিকই আছি। সে মনে খুব আনন্দ নিয়ে তার যে বাড়ি বা মূলত সে মেসে থাকত, তার মেসে সে ব্যাক করে। কিন্তু তার মেসে ব্যাক করার পর দরজার মধ্যে একটা চিরকুট লেখা ছিল, তার যে রুমমেট সে বলছিল যে ভাই আমি আজকে আসতে পারবো না, আজকে কষ্ট করে রাতটা একটু একলা থাক। এখন আমি যদি তার মেসের এরিয়াটা যদি একটু বলি, তার অংশটা, তার মেসটা ছিল বগুড়ার সরকারি আজিজুল হক যে কলেজটা তার পেছন সাইডে উত্তর দিকে, এবং তার ওই কলেজে যে দুইটা হল, তিতুমির হল এবং হচ্ছে সম্ভবত মনু হল, এই যে দুইটা হল, এই দুইটা হল হচ্ছে বন্ধ, ওইখানে কোনো ক্লাস টাস মানে ওইখানে মানুষজন থাকে না। এক কথায় দূর থেকে যদি দেখে মনে করবো এটা কোনো পোড়া বাড়ি, খুব ভুতুরে একটা পরিবেশ, এটা কেউ মানে বিশ্বাসই করবে না এটা কোনো কলেজের হল, এটা কারোর পক্ষে বিশ্বাস করা পসিবল না। কোনোটার জানলা ভাঙা, কোনোটার দরজা নাই, কোনোটা মানে খুবই খারাপ পরিস্থিতি, কোনো সংসারও করা হয় না। তো সে যখন বাড়ির দিকে আসছিল তাকে ওই হলগুলো পার করে আসতে হয়। তো ওই হলগুলো যখন পার করে আসে তখন বাজে রাত 10:30 মতো, সে খুব একটা ওইদিকে তাকায় না, দিনের বেলাতেও তাকায় না, রাতের বেলা তো দূরেই থাক, শৈশব থেকে না তাকে সরাসরি তার মেসে চলে আসে। মেসে যখন সে চলে আসে, রুমমেট যখন ছিল না, সে মনে মনে ভাবে যে না থাক নাই যেহেতু আজকে রাতটা একলা কাটাই, একলা তো এরকম কত কাটাইছি এর আগে মাসের পর মাস, কিচ্ছু হবে না। কিন্তু তার যে মনের মধ্যে যে একটা ভয় ঢুকছে যে আমি স্বপ্নে এসব কি দেখি, এই ভয়টা তাকে তাড়া করে বেড়াচ্ছিল। যতই ডাক্তার তাকে বলুক, যতই সে খুব হ্যাপিলি বাসায় আসুক, পুরো মেসের মধ্যে একমাত্র সে একলাই ছিল। মেসের আদার্স যারা ছিল কেউই ওই দিন ছিল না মেসে, সে টোটালি একলা ছিল। তার দরজা জানলা সব অফ, রুমের লাইট জ্বালানো, তাও সে প্রচুর ভয় পাচ্ছে। একটা পর্যায়ে দেখলো যে সে ঘামছে, প্রচুর ঘামছে, তার শরীর কাঁপছে, সে কি করবে সে কিছু বুঝতে পারছে না। এদিকে রাতে তার এখনো ডিনার করা হয়নি, তার কিছু খাওয়া দরকার, প্রচুর ক্ষুধা লাগছে তার। ভাবলো যে না, আমি বরং একটু বাইরে থেকে ঘুরে আসি, কিছু খেয়ে আসি। তখন বাজে রাত্র 12:13, রুমের মধ্যে এরকম পাইচারি করতে করতে তার টাইম চলে যায়। যখন সে বের হয়, তার রুমের তালা দেয় মেসের যে মেইন গেট সেখানে তালা দেয়, তালা দিয়ে যখন সে বের হয়, রাস্তা তখন টোটালি একদম ফাঁকা, শুনশান, স্বাভাবিক। এই টাইমটা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিল, সব মিলেছিল, এই টাইমে কেউ থাকবে রাস্তায় এটা ভাবা যায় না, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। সে যখন রাস্তাতে হাঁটে, হাঁটতে হাঁটতে যে হোটেলের উদ্দেশ্যে সে যাচ্ছিল যেখান থেকে কিছু খাওয়া দাওয়া করবে, যে দেখে যে হোটেলটা বন্ধ। ধুর, হোটেলটা বন্ধ, আমি আসার সময় না দেখলাম খোলা, এখন বন্ধ করে ফেললো। এটা মনে করে সে ওই হোটেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে আমি এখন কি করব, কোথায় যাব, কারণ তার ডিনার হয়নি এখন অব্দি। হঠাৎ করে যে ভাঙা পরিত্যক্ত তিতুমির হল কলেজের, ওই হল থেকে একটা চিৎকারের সাউন্ড পাওয়া যায়। চিৎকারের সাউন্ড শুনে সে প্রচন্ড ভয় পায় যে কি হলো, ওখানে কি কোনো ঝামেলা হচ্ছে নাকি। সে মনে অনেক সাহস নিয়ে কিছুটা এগিয়ে যায়, মনে মনে ভাবলো হয়তো কেউ কাউকে ওখানে ধরে নিয়ে মারছে, যেহেতু ওই জায়গাটা ফাঁকা থাকে। এখন এটা মনে করে সে যখন যায়, কিছু দূর যাওয়ার পর দেখে যে পূর্ব দিকের একটা রুমের জানালার একটা পার্ট ভেঙে নিচে পড়ে যায়, আর একটা পার্ট ঝুলছে। এটা দেখার পর সে যে মনের মধ্যে যে একটা কনফিডেন্স আনছিল, সে কনফিডেন্সটা চলে যায় এবং সে প্রচন্ড ভয় পায়। সে উল্টো হাঁটা দেয়, হাঁটা দেয় বলতে সে খুব দ্রুতই হাঁটছে, এক প্রকার দৌড়ানো বলতে গেলে, যে মেসে থেকে অন্য কাউকে একজনকে নিয়ে সেখানে দেখতে আসবে, সে একা আসবে না, সে সাহসটা সে পাচ্ছিল না। পরে যখন মেসের অন্য আরেকজনকে ডাকার জন্য সে মেসের দিকে আগে যায়, কোন একটা রুমে সে নক করবে, এমন টাইমে দেখে একটা কালো বিড়াল সেই রুমের দরজার সামনে পুরো আটকে বসে আছে, সে যেতে দিচ্ছে না। যতবারই সে সামনে আগাতে চাচ্ছে, কিছুতে সে আগাতে পারছে না। যতবারই আগাতে চায়, তার দুই পায়ের মাঝখান দিয়ে সে ঢুকে যেতে চাচ্ছে। এটা সে জানে যে কোনো কালো বিড়াল রাত্র 12:00 পরে যদি কারোর পায়ের মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটা খুব খারাপ, মৃত্যুর সম্ভাবনা থাকে, সেটা বিশ্বাস করে। তো সে এটা মনে করে সে কিছুতেই ওটা করছিল না। সে পেছোতে পেছোতে একটা পর্যায়ে পড়ে যায় মাটিতে। মাটিতে পড়ে সে এভাবে বসে আছে, সে বিড়ালটির দিকে তাকিয়ে আছে। বিড়ালটা তার দিকে খুব হিংস্রভাবে, মানে অ্যাটাক করবে এরকম একটা মনোভাব নিয়ে তাকায় ছিল। সে কি করবে কিছু বুঝতে পারছে না। একটা পর্যায়ে ওই যে তিতুমির হল থেকে যে সাউন্ড আসছিল চিৎকারে, ওইখান থেকে আরো জোরে জোরে সাউন্ড আসতে থাকে। সে প্রচন্ড ভয় পাচ্ছে, এখন আমি কি করব। মনে মনে যত দুয়াদুরো যা ছিল সমস্তটা সে বলে এবং নিজেকে যতটুকু সম্ভব সে শান্ত রাখার চেষ্টা করে, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। একটা পর্যায়ে সে ফিল করে যে সে অজ্ঞান হয়ে যাচ্ছে, সে আর টিকে থাকতে পারছে না, তার শরীর অবশ হয়ে আসছে। একটা পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন তার চোখ খুলে, চোখ খোলার পর সে দেখে যে সে তার রুমের ভিতরেই শোয়া। তার মাথার উপরে এনার্জি বাল্ব জ্বলছে, তার ফ্যানটা চলছে, খটর 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 সাউন্ড করছে, দরজা জানলা সব অফ। সে ঘরের ভিতরেই শোয়া খাটের উপরে, সে প্রচন্ড ঘামছে। ইভেন এত বেশি সে ঘেমেছে, তার পিঠের নিচে যে বিছানার অংশটুকু সেটাও ঘেমে এত বেশি, মানে ই হয়ে গেছে, পুরো ভিজে গেছে বিছানা, এত বেশি সে ঘেমেছে, এত বেশি সে ভয় পেয়েছে। সে কি করবে কিছু বুঝতে পারছিল না। সে মনে মনে ভাবলো, যাক বাবা বাঁচলাম, এটা একটা স্বপ্ন ছিল। কিন্তু স্বপ্ন থাকলে আমি এত রিয়েল ফিল করলাম কিভাবে, আর আমি তো রাস্তা মরেছিলাম, এখানেই বা আসলাম কিভাবে, এটা কি কোনো ঘোর নাকি হ্যালুসিনেশন। তার সাথে এরকম অনেকবার ঘটার কারণে সে মনে মনে প্রচন্ড ভয় পেয়েছিল সেবার। এরপরে তার সাথে আর কখনো এই টাইপের কোনো ঘটনা ঘটেনি, এখন অব্দি সে ভালো আছে, কিন্তু এই রেশটা তার ভিতরে এখন অব্দি রয়ে গেছে। সো ভাই, এটাই ছিল আমার প্রথম ঘটনা।
অলরাইট, সো প্রথম ঘটনাটা শুনছিলাম আমরা প্রথমার কাছ থেকে। সো প্রথমার প্রথম ঘটনাটা কেমন লাগলো সেই ফিডব্যাকটাও কিন্তু আপনি আমাদেরকে জানাতেই পারেন 26969 নাম্বারে। অ্যান্ড অরিত্র যেটা বলছিলেন সেটা হচ্ছে, আজকে একদম শুরুর দিকে একটা ঘটনা আমরা শুনছিলাম, সেটা হচ্ছে যে আচ্ছা এক সন্তান পুকুরে নামলে কেমন অদ্ভুত কিছু ঘটনা। এটা আসলে যদি বলি একটা মিথ আমরা বলতেই পারি, যে এটা আমিও আমার ছোটবেলা থেকে অসংখ্যবার শুনে এসেছি। আমার খালার বাসা যেখানটায় ছিল, আমি সেই এরিয়ার নামটা মেনশন নাই করি, খুবই যদি বলি যে জনশ্রুতি রয়েছে যে সেই এলাকাটাতে একটা পুকুর আছে এবং সেই পুকুরে এক মায়ের এক সন্তান যাদের রয়েছে, যারা সেখানে গোসল করতে গিয়েছিল তাদের কঙ্কাল ভেসে উঠেছিল। তো এর ব্যাখ্যা বা কারণ আজ অবধি আমি জানি না, এবং অনেক বছর পর সেই এরিয়ায় যখন আমি গিয়েছিলাম, সেখানে দেখেছি যে সেই পুকুরের মধ্যে যে জায়গাটা ছিল সেটা আসলে ভরাট করে সেখানে একটা বিল্ডিং দাঁড়িয়ে গেছে। তো আমি জানি না সেই বিল্ডিংয়েও কোনো প্রবলেম এখন অবধি হয় কিনা, হয়তো বা ঘটে কোনো না কোনো ফ্লোরে, হয়তো বা সেই বিল্ডিং এর ছাদে কাউকে না কাউকে কখনো না কখনো দেখা যায়। যেমন কিছুদিন আগের একটা ঘটনা, যে আমি আমার বাসার ছাদে রাত প্রায় একটা থেকে দেড়টা এরকম একটা সময় হচ্ছে ছাদে যাওয়া হয়। ছাদে যাওয়ার একটা অন্যতম কারণ ছিল সেটা হচ্ছে যে ঘরে কোনো না কোনো কারণে আসলে একটু আনইজি লাগছিল, মানে বেশ কিছুক্ষণ পায়চারি করছিলাম তো ভাল লাগছিল না। তো এরপর যেটা হয় ছাদে যাওয়া হয়, তো অনেক দূরের একটা ছাদে আমরা দেখছিলাম যে আমি এবং আমার কাজিন আমরা দুজন মিলে সেই সময় ছাদে যাই। তো আমরা দুজনই স্পষ্ট যেটা দেখতে পারি যে দূরের একটা ছাদে বেশ কিছু ছেলে পেলে বসে আড্ডা মারছে, বেশ কিছু ছেলে পেলে বসে কথা বলছে এবং কিছু একটা করছে, এবং যেটা শব্দটা একটা মিশ্র শব্দ, মানে কিভাবে বলবো যে স্পেসিফিক কোন ওয়ার্ড আমরা বুঝতে পারছিলাম না দূরে হবার কারণে। তারপর যেটা আমি জিজ্ঞাসা করলাম, সেই বাড়িটা দিয়ে ক্রস করছিলাম অন্য একটা দিন, যে এত রাতে আসলে এই নির্মাণাধীন বিল্ডিং এ কারা ওঠে ছাদে তাও আবার? তো সেই দায়িত্বে যিনি নিয়োজিত ছিলেন তিনি স্পষ্ট আমাকে জানালেন যে এই বিল্ডিংটি বর্তমানে আসলে যেই রিয়েল এস্টেট কোম্পানি করছিলেন সেটা অনেকদিন আগেই কাজ বন্ধ হয়ে যায়। তো তারপর কিন্তু বিল্ডিং এর ঢোকা রেস্ট্রিক্টেড, কেউ কোনো দিক দিয়ে আসলে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করতে করার কোনো প্রশ্নই আসে না। তো আদৌ মানে যদি বলবো যে সেই ভদ্রলোক মিথ্যে বলেছিলেন নাকি আদৌ আমরা অন্য কিছুই কি সেদিন ছাদে দেখেছিলাম নাকি আমি জানি না, যে সেটা কি আসলে মানুষ ছিল নাকি মানুষ ছিল না নাকি অন্য কিছু ছিল, সেই ব্যাপারটা আসলে আমার জানা নাই। এনিওয়েজ, সর্বশেষ যিনি অতিথি প্রথমা, তার কাছ থেকে তার প্রথম ঘটনাটা আমরা শুনলাম, এখন তার সেকেন্ড স্টোরিটা আমরা শুনব। তো পরবর্তী পর্বে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, চারটা জিনিস লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। প্রথম এখন কোন ঘটনাটা শুনছি আমরা?
এই ঘটনাটা আমি এখানে ছদ্মনাম ইউজ করছি, আসল নাম বলতে চাচ্ছি না, সুমন নাম আমি ইউজ করছি এখানে। এই ভাইয়ার পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স এটা, আমি এলাকার নামটাও বলছি না, জাস্ট আমি তার গ্রামের নামটা বলছি, রসুলপুর। সে ঈদের টাইমে ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে যাবে, এর জন্য হচ্ছে সে ট্রেনে করে রসুলপুরের উদ্দেশ্যে রওনা দেয়। স্টেশনে যখন নামে তখন রাত অলমোস্ট 3টা কি 3:30, তখন তো ওই টাইমটাতে গ্রামে গঞ্জে গাড়ি পাওয়া খুবই দুষ্কর বলতে গেলে, পাওয়া যায়ই না। তো সে হচ্ছে নেমে একটু হাঁটাহাঁটি করে স্টেশনে, একটা লোককে সামনে একটা রুমের মধ্যে বসা দেখে, বোঝা যায় যে সে স্টেশন মাস্টার। সে যায় যে বলল যে আমি তো রসুলপুর যাব, এখন কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে কিনা। বলল রসুলপুর তো এখান থেকে 6 কিলোমিটার দূরে স্যার, আপনি তো এখন কোনো গাড়ি পাবেন না, আপনি আজকে রাতটা কষ্ট করে একটু স্টেশনে কাটায় দেন, সকালবেলা আপনি কোনো ভ্যান বা কিছু পেয়ে যাবেন। তো সুমন দা মনে মনে ভাবল ঠিক আছে কাটাই দিই আজকে রাতটা স্টেশনে। সে স্টেশনে একটা রুমে যেয়ে বসলো, তার লাগেজ পাশে রেখে সে বসেছিল। একটু ভাল লাগছিল না তার, পায়চারি করলো, হ্যাঁ একটু বাড়ি থেকে হেঁটে আসি। সে বাইরে যখন হাঁটতে যায় তার সাথে তার ব্যাগ ছিল, সে ব্যাগটা ছাড়েনি, জানি না তার হয়তো মনে হচ্ছিল যে কিছু হতে পারে, সে ব্যাগটা ছাড়েনি, তার সাথে তার ব্যাগটা ছিল। বাইরে একটু হাঁটাহাঁটি যখন করছে হঠাৎ করে একটা মাঝ বয়সী লোক তার কাছে আসে, এসে বলল স্যার কোথাও যাবেন? তখন সে বলল যে তুমি কে? স্যার আমি ভ্যান ড্রাইভার, আপনি কোথাও যাবেন? হ্যাঁ আমি তো রসুলপুর যাব। হ্যাঁ স্যার চলেন, আমি আমি আপনারা নিয়ে যেতেছি। বলে তুমি যাবা? হ্যাঁ স্যার আমি যাব, যাই। এ বলে বললো ঠিক আছে, তোমার নাম কি? বললো আমার নাম মতিমিয়া। ঠিক আছে মতিমিয়া চলো যাচ্ছি। তার ব্যাগ যেহেতু তার সাথে ছিল তার খুব একটা ঝামেলা হয়নি, সে মতিমিয়াকে ফলো করতে করতে তার ভ্যান পর্যন্ত যায়, যে দেখে সেখানে অলরেডি আগের থেকেই আরেকজন ব্যক্তি বসেছিল, তার সর্বশরীর চাদর দিয়ে ঢাকা, মুখটা পর্যন্ত ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না। সে মনে মনে ভাবে এটা আবার কে? আচ্ছা যাকগে, হয়তো আমার মতোই কোনো প্যাসেঞ্জার। সে ওই যে ভদ্রলোক বসেছিল ভ্যানে তার পাশে যেই বসে এবং ভ্যান চলতে শুরু করে, চলতে চলতে মাঝপথে যাওয়ার পর মতিমিয়া একটু দাঁত গেলায় বলে স্যার আমি একটু আসতেছি একটু বসেন। মূলত প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য সে গেছিল। আচ্ছা ঠিক আছে ওয়েট করছে তারা, অনেকক্ষণ হয়ে যায়, অলমোস্ট 10-15 মিনিটের মতো হয়ে যায়, কিন্তু মতিমিয়া আসছে না। এবার তো তার মাথার মধ্যে টনক নড়ুজ, কিরে আসছে না কেন? মতিমিয়া বলে 2-3 বার ডাক দেয়, কোনো সাড়া দিচ্ছে না। কিছুক্ষণ থামার পর আবার ডাক দেয়, কোনো সাড়া নেই। এবার তার মধ্যে ভয় কাজ করা শুরু করেছে, কি হলো এতক্ষণ হয়ে গেল মতিমিয়া আসে না কেন? এরপর তার ব্যাগের ভিতরে একটা নতুন টর্চ লাইট ছিল, সে টর্চ লাইটটা বের করে সে গ্রামের পথে দেখতে থাকে। যে পথ দিয়ে হচ্ছে ভ্যানটা যাচ্ছিল, আমি ওইটা যদি একটু ডেসক্রাইব করি, দুই পাশে ধান ক্ষেত, মাঝখানে একটা মাটির রাস্তা, সেখান দিয়ে হচ্ছে ভ্যানটা যাচ্ছিল। তো সে টর্চ নিয়ে খুঁজতে 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 একটু দূরে চলে আসে, সেখানে একটা ছোট খালের মতো ছিল, ওইখানে যে দেখে যে মতি মিয়ার লাশ পড়ে আছে, কেউ তাকে গলা কেটে খুন করেছে। তার যে রক্ত, রক্তে খালের পানি লাল হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে সে কি করবে সে বুঝতে পারছিল না, সে প্রচন্ড ভয় পায়, সে চিৎকার দিয়ে পিছনে চলে আসে কয়েক ধাপ। এরপরে সে খেয়াল করে যে পাশে যে ধান ক্ষেত গুলো ছিল ওইখান থেকে কিছু একটা সাউন্ড করতে করতে তার দিকে এগিয়ে আসছে। সে মনে মনে প্রচুর ভয় পাচ্ছে যে কি হচ্ছে এসব, কোনো জঙ্গলি জানোয়ার নাকি। একটা পর যে কিছু একটা আগায় আসছে, খুব কাছাকাছি চলে আসছে, সে উল্টা ঘুরে দৌড় দেয়। দৌড় দিয়ে সরাসরি সে ভ্যানের দিকে যেতে থাকে। ভ্যানের দিকে যখন যাচ্ছিল, ভ্যানের দিকে যাওয়ার মাঝপথে হঠাৎ করে দূর থেকে সে সাউন্ড পায় অনেকগুলো কুকুর একসাথে ডাকছে। এত রাত্রে হঠাৎ করে এরকম ভাবে কুকুর ডাকাটা ভালো না। সে প্রচন্ড ভয় পেতে থাকে, আরো বেশি ভয় পেতে থাকে। একটা পর্যায়ে যখন দেখে যে কুকুরগুলো তার কাছাকাছি চলে আসছে এবং খুব হিংস্র অবস্থায় আছে, সে দৌড়ে ভ্যানের উপরে উঠে যায়। ভ্যানের উপরে ওঠার পর কুকুরগুলো ভ্যানের কাছে এসে কেমন যেন ডাকাডাকি করছে, যেন খুব করুণ সুরে কান্না করছে, এরকম একটা সাউন্ড, যেন কিছু একটা দেখছে তারা। দেখে তারা ভয় পাচ্ছে, তারা এখান থেকে পালাতে যাচ্ছে। তো কুকুররা যেই দিকে তাকায় ছিল সেই দৃষ্টিটা অনুসরণ করে ওই দিকে তাকায়, দেখে যে একটা ব্যক্তি তার সারা শরীর রক্তে মাখা, মুখ, শরীরের কাপড় চোপড় সমস্তটা রক্তে মাখা, এবং সে খুব অদ্ভুত ভাবে হেঁটে হেঁটে ভ্যানের দিকে আগাচ্ছে। এইটা দেখে আরো বেশি ভয় পেয়ে যায়। এখন সে মনে মনে ভাবে যে না, এখানে থাকলে আমি মারা যাবো, আমি আর এখানে থাকা যাবে না। সে ভ্যানে থেকে নেমে উল্টা দৌড় দেয়। ততক্ষণে কুকুররা কিন্তু এটা দেখে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেছে। সে ভ্যানে থেকে নেমে উল্টা যখন দৌড় দেয়, দৌড় দেওয়ার পর কিছু দূর যাওয়ার পর দেখে যে একটা ব্যক্তি হেঁটে হেঁটে ভ্যানের দিকে আসছে। একটু কাছাকাছি যাওয়ার পর সে খেয়াল করে এই ব্যক্তিটা হচ্ছে সেই ব্যক্তি ভ্যানে তার সাথে যে ব্যক্তিটা বসেছিল। সে যখন ভ্যানের কাছে যায় তখন সে ছিল না। যে বলল, ভাই আপনি কই ছিলেন, এই এত কিছু হয়ে গেল, আপনি তো ভ্যানে ছিলেন না, ভালো হয়েছে আপনি আসছেন, মতি মিয়া তো খুন হয়ে গেছে। কি বলেন ভাই, মতি মিয়া খুন হয়ে গেছে? কখন? আমি তো একটু সামনে গেছিলাম হাঁটতে। তো এইটা শোনার পর তার যে ভয়েসটা, এই ফার্স্ট টাইম কিন্তু কথা বলল ওই ব্যক্তিটা, ভয়েসটা শোনার পর কি ভয়েসটা তো পরিচিত কেন, বলে ভাই আপনি এত রাত্রেবেলা চাদর মুড়ি দিয়ে রয়েছেন কেন, চাদরটা একটু খুলেন না, একটু দেখি আপনার মুখটা, আপনি তো এখানকার লোকাল, আমিও এখানকার লোকাল। তো এটা বলার পর ওই চাদর মুড়ো যে ব্যক্তিটা সে একটু খুলে, চাদরটা খুলে, এবং ওই মুহূর্তে সুমনদা কি করবে কিছু বুঝতে পারছিল না। যে মতি মিয়া ভ্যান ড্রাইভার যে কিনা মারা গেল, যার লাশ দেখে আসলো খালের পারে, ওই চাদর দেওয়া ব্যক্তিটা অ্যাকচুয়ালি মতি মিয়া নিজেই। একজন মৃত ব্যক্তি জিন্দা হলো কিভাবে, এইটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এবং মতি মিয়ার মানে ওই যে ব্যক্তিটা দেখতে মতি মিয়ার মতো, সে মনে করে ওইটা মতি মিয়াই, বলে যে কই দেখছেন আমার লাশ, আপনি একটু বলেন তো, এই বলে তার দিকে আগাইতে থাকে। সুমনদা কি করবে কিছু বুঝতে পারছিল না, সে প্রচন্ড ভয় পায়। একটা পর্যায়ে সে ফিল করলো যে আমি নিজেকে ধরে রাখতে পারছি না, আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। সে ওইখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন খুব ভোরবেলা তার জ্ঞান ফিরে, সে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে ওইখানকার একটা লোকাল হাসপাতালে। গ্রামের মানুষজন তাকে সকালবেলা যখন কৃষকরা ওই ধান খেতে আসছিল তখন তাকে ওইখানে দেখে অজ্ঞান অবস্থায় তাকে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে বোঝার চেষ্টা করতেছে যে কি হইল, এটা এরকমটা কেন হইল আমার সাথে, কি ছিল এরকম মনে মনে ভাবে। তারপরে ওইখানে তার বাড়ির লোকজন চলে আসে। মূলত সে ওই মুহূর্তে যে গ্রামের বাড়িতে যাচ্ছিল ঈদের পর পর, তার এক কাজিনের বড় ভাইয়ের বিয়েও ছিল, দুঃসম্পর্কের এক কাজিনের বড় ভাইয়ের বিয়ে ছিল, তো সব মিলেছিল দুইটা উৎসব একসাথে। তো তার বাড়ির লোকজনও চলে আসে। বাড়ির লোকজন চলে আসার পর সে বাড়ির লোকজনকে সমস্তটা বলে। বলার পর তার বাড়ির লোকজন বলে যে মতি মিয়া নামে তো আমাদের গ্রামে খুব মোটামুটি 15-16 বছর আগে একজন ছিল, সে তো মারা গেছে অনেক বছর, তুই হঠাৎ করে এটা দেখলি কেমনে। এইটা শোনার পর সুমনদা বুঝতে পারে যে আমি হয়তো অশরীরী কোনো কিছুর কবলে পড়েছিলাম এবং হয়তো আমি কোনোভাবে বেঁচে গেছি। সে এই ঘটনাটা যখন তার সাথে ঘটে, সে নিজেকে অনেকদিন পর্যন্ত সে সামলাতে পারেনি, একটা পর্যায়ে সে নিজেকে সামলায় এবং সে ভালো আছে আগে থেকে, কিন্তু এই রেশটা রয়ে গেছে তার ভেতর।
দুটো ঘটনা আমরা শুনলাম প্রথমের কাছ থেকে। সো ফিডব্যাকটা ডেফিনেটলি জানাবেন, ভালো কিংবা মন্দ, যেটা আপনার কাছে মনে হচ্ছে সেই ফিডব্যাকটা কিন্তু আপনাকে আপনি আমাকে জানিয়ে দিতে পারেন। অনুভব আছেন আমাদের সাথে, বলছেন আজকের গল্পগুলো বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ফরদিন খান আছেন আমাদের সাথে মিরপুর থেকে, এদিকে দেখতে পাচ্ছি আমাদের সাথে মহাকালী থেকে রয়েছেন আমাদের সাথে ইসমাম, থ্যাংক ইউ সো মাচ। কাদের সাহেব আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, আচ্ছা জুন জয়েন করেছেন, হাই জুন, ওয়েলকাম টু দ্য শো, থ্যাংক ইউ সো মাচ। আর আছেন আমাদের সাথে এই মুহূর্তে মাহাদি, এবং মাহাদিরও বেশ আজকে ইন্টারেস্টিং লাগছে ঘটনাগুলো। জাদু ভাই আছেন আমাদের সাথে, এবং বাহ ইন্টারেস্টিং, নাইস নেম। এবং জাদু যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আচ্ছা থ্যাংক ইউ, গত এক বছর যাবৎ নিয়মিত শুনছেন, থ্যাংক ইউ সো মাচ। তো একটা অভ্যেসের মধ্যে যাদের পরিণত হয়ে গেছে ভূত স্টুডিও শোনা, তাদের যেটা বলছি যে খুব একটা যদি কষ্ট না হয় আপনার, যদি আপনার কাছে যদি মিনিমাম দুইয়ের অধিক ঘটনা থাকে তাহলে আপনিও আসুন না। অনেক বছর যাবৎ শুনছেন শুনছেন শুনছেন, এমনও তো হতে পারে যে আপনার কাছে কিছু ঘটনা রয়েছে, প্লিজ মোস্ট ওয়েলকাম। RBS, তারপর নাম, তারপর লোকেশন অ্যান্ড প্রফেশন, অ্যান্ড সেন্ড করবেন 2669 নাম্বারে। থার্ড ঘটনা শুনবো আমরা প্রথমার কাছ থেকে, এই ঘটনাটা কোথাকার ঘটনা?
এই ঘটনাটা ঢাকার ভেতরকারই, এটা জাস্ট বাসা চেঞ্জ করছে, তো নতুন যে বাসায় যায় সেই বাসায় আমার প্রফেশনাল লাইফে থ্রু একজনের সাথে পরিচয় হয়েছিল, রাতুল নামে। তো রাতুল ভাইয়ের নিজের সাথে ঘটা এটা। সে যখন তার নতুন বাসায় যায়, তো নতুন বাসায় যারা যায় তাদেরকে একটু সমস্তটা গুছিয়ে ফিক্স করে বসতে একটু তো টাইম লাগে। তো দিনটা ছিল রবিবার, সে তার বাসায় নতুন বাসায় সব গোছগাছ করে একটু ফাঁকা টাইম পেয়েছে যে না একটু শান্তি নিঃশ্বাস এবার ফেলা যাবে। তো তার যে নতুন বাসা তো ঘোরা হয়নি খুব একটা, এই বিল্ডিংটা ভালো করে দেখা হয়নি, তো সে ভাবলো যে আমি একটা কাজ করি, আমি আমার ছাদটা একটু দেখে আসি। সে এটা মনে করে তার ছাদে যায়, তখন কিন্তু যথেষ্ট রাত, 12:30 তখন বাজে, জানি না ওই টাইমেই কেন তার মনে পড়লো ছাদে যাওয়ার কথা। সে ভাবলো যে না একটু ছাদে যাই, একটু ঘুরে আসি। তো তার ফ্যামিলি তখন ছিল বাসার ভিতরে, বললো যে আমি ছাদে থেকে ঘুরে আসি একটু দেখে আসি। তো খুব একটা ই করে নেই যে ঠিক আছে যা ঘুরে, ছাদে গেছে, ছাদটা ঘুরে টুরে দেখছে। এরপর হঠাৎ করে পাশের বিল্ডিং এ একটা মেয়েকে খেয়াল করে, লাল সালোয়ার কামিজ পরা, চুল খোলা এবং সামনে এরকম করে ফেলে রাখা, অন্যদিকে তাকিয়ে আছে। ওই রাতুল ভাইয়ের বিল্ডিং আর ওই মেয়েটা যে বিল্ডিং দাঁড়ায় ছিল এত কাছাকাছি যে লাভ দিয়ে চলে যাওয়া যাবে, এত কাছাকাছি বিল্ডিং দুটো। সে যে জিজ্ঞাসা করে, এই যে আপু শুনছেন, দুই তিনবার ডাক দেয়, উত্তর নেয় না। এরপর একটু জোরে ডাক দেয়, একটু জোরে ডাক দেওয়ার পর মেয়েটা তাকায়, কিন্তু মেয়েটার চোখ মুখ এত বেশি ফ্যাকাশে ছিল, মৃত মানুষের যেরকম দৃষ্টি শূন্য থাকে এরকম শূন্য দৃষ্টি ছিল। এরপর জিজ্ঞাসা করে, আপু আপনার নাম কি, আপনি এত রাতে ছাদে? বলে, আমার নাম নিধি। বললো, আচ্ছা নিধি আপু, আপনি এত রাতে ছাদে, ঘটনা কি? বলে, এমনি আমার ভালো লাগে আসতে, রাত্রেবেলা এসে আমি একটু দাঁড়াই, বাতাস খাই, ভাল লাগে আমার কাছে। কথাবার্তা খুব ইয়া ছিল না, ধার ছিল না, ছন্ন ছাড়া টাইপের কথাবার্তা, মুখ চোখ শুকনা, ফ্যাকাশে, দৃষ্টি শূন্য। একটু ভয় পাচ্ছিল রাতুল ভাই ভিতরে ভিতরে যে এমন কেন মেয়েটার আচরণ। যাকে সে গল্প গুজব করে কিছুক্ষণ, করে বাসায় চলে আসে। কিন্তু বাসায় আসার পর তার অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল যে কেউ তাকে দেখছে, কেউ অবশ্যই তাকে দেখছে, হয় জানলা দিয়ে কেউ তাকে দেখছে, নাহলে খাটের নিচ থেকে কেউ তাকে দেখছে। হাঁটাহাঁটি করলে তার মনে হচ্ছে খাটের নিচ থেকে কেউ তার পা টেনে ধরবে, রুমের যেখানেই যাচ্ছে সে ভয় পাচ্ছে, ওয়াশরুমে গেলে ভেন্টিলেটর দিয়ে কেউ তাকে দেখছে এরকম মনে করছে। এরকম ভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর সে বাসায় জানায় যে আমি তো এরকম অদ্ভুত অদ্ভুত ফিল করতেছি। তার বাবা মা এটা পাত্তা দেয় নাই, সে বলে ধুর এমনি তোর মনের ভুল, হ্যালুসিনেশন করতেছিস, সেগুলো কিছুই না। এদিকে ওই যে ছাদে নিধি, এই নিধি নামের মেয়েটার সাথে কিন্তু তার প্রত্যেক রাতেই কথা হয়, প্রত্যেক রাতেই গল্প হয়, সেটা কিন্তু কখনো থামেনি, সেটা চলছে, কন্টিনিউয়াসলি চলছে। একদিন হঠাৎ করে গল্প করতে করতে ওই নিধি নামের মেয়েটা বলল যে 15 মার্চ আমার জন্মদিন, তুমি আইসো আমার বাসায়, তোমার দাওয়াত। বলে, আচ্ছা কখন? বলে, রাত্র 10:00। এবার রাতুল ভাইয়ের কি রে এত, রাত্র 10:00? হ্যাঁ রাত্র 10:00। আচ্ছা ঠিক আছে আমি আসব। তো রাতুল ভাই মনে মনে ভাবে যে এত রাতে কিসের জন্য দাওয়াত দিল, আচ্ছা জাগে যাই, নতুন ফ্রেন্ড আমার, নতুন এলাকা। তো সে এসব মনে করে একটা ভালো দেখে একটা গিফট কিনে কয়েকদিন পরে তার জন্মদিনের দিন 15 মার্চ সে যায় বিল্ডিং এর, তার বাসা ছিল নিচে নিচতলায়, সে যে নক করে, নক করার পর নিধি খুলে দেয় দরজাটা। এখন খুলে দেওয়ার পর ভিতরে দেখে কেউ নাই, কোনো মেহমান নাই, ইভেন তার বাবা মা পর্যন্ত দেখা যাচ্ছে না তার বাবা মাকে। গেল, তার কাছে একটু খটকা লাগছিল ব্যাপারটা, যে কি হলো এরকম কেন হচ্ছে। তখন বললো, তুমি আসো ভিতরে এসে বসো। বসালো সোফার মধ্যে, এরপর তার বাবা মাকে ডেকে নিয়ে আসে। তার বাবা মা একই রকম, মুখ ফ্যাকাশে, খুবই ফ্যাকাশে, দৃষ্টি শূন্য, একই রকমই দেখতে। তো বলল যে তার যে মা, নিধি যে মা, সে বলল বাবা তুমি একটু বসো, আমি তোমার জন্য খাওয়ার কিছু নিয়ে আসি। এ বলে তারা ভিতরে চলে যায়। নিধিও বলল তুমি থাকো, আমি আমার কেকের ব্যবস্থা করি, কেক কাটবে। তো ভিতরে চলে যায়। ড্রয়িং রুমে রাতুল ভাই একলা বসেছিল। তার হঠাৎ করে চোখ লেগে আসছিল, জানি না কি কারণে তার চোখ লেগে আসে। সে সোফার মধ্যে হেলান দিয়ে চোখ বন্ধ করে এখানে যায়। সে পরে হঠাৎ করে সে স্বপ্নের মধ্যে একটা অদ্ভুত একটা দৃশ্য দেখে। দেখে যে সে একটা রুমের মধ্যে শোয়া, বদ্ধ একটা রুম। তার মাথার উপর যে সিলিং ফ্যান, সিলিং ফ্যানের মধ্যে তিনটা বিভৎস লাশ ঝুলছে এবং সেই লাশের শরীর থেকে রক্ত টপ টপ করে তার উপরে পড়ছে। এইটা দেখে সে চিৎকার দিয়ে তার ওই যে তন্দ্রা বা যেটাই বলি যে একটা ভাব আসছিল সেটা কেটে যায় এবং সে প্রচন্ড ঘামছে। এরই মধ্যে হঠাৎ করে নিধি তার কেক নিয়ে চলে আসে, এদিকে তার জন্য খাবার দাবার নিয়ে নিধির বাবা মাও চলে আসে। কিন্তু এটা দেখার পর, সমস্তটা দেখার পর তার ভেতরে ভালো লাগছে না, একটা অদ্ভুত খারাপ লাগা কাজ করছে তার ভেতরে। হয়তো সে ফিল করতে পারছিল যে এখানে কোনো নেগেটিভ স্পিরিট আছে বা এই টাইপের কিছু, হয়তো সে ফিল করতে পারছিল। তখন বলে যে নিধি আমার শরীরটা ভালো লাগতেছে না, তোমাকে হ্যাপি বার্থডে আবারও, তুমি থাকো আমি বাসায় যাই, অনেক রাত হয়েছে, আমার বাবা মা চিন্তা করবে। ওরে তোমার জন্য আমি কেক আনলাম, তুমি কেক খাবা না? এ বলে সে বারবার তাকে আটকাচ্ছে, কিন্তু রাতুল ভাইয়া কন্টিনিউয়াসলি একটু একটু করে পেছাচ্ছে দরজার কাছে। একটা পর্যায়ে যখন দরজার কাছে যায়, তিন দিক থেকে তাকে ঘিরে ধরে তিনজন, অদ্ভুত ভাবে হাসছে, কেমন যেন একটা বিহেভ করছে। তখন সে বুঝতে পারে যে না, আমি খারাপ কিছু কবলে পড়ছি, আমাকে এখন বাঁচতে হবে এখান থেকে। এরপরে সে যত দোয়া দরুদ সুরা যা জানত সব পড়া স্টার্ট করে। যখন সমস্ত কিছু পড়া স্টার্ট করে, নিধি, নিধির বাবা মা তিনজনের শরীর আস্তে আস্তে খসে যেতে থাকে, কঙ্কাল দেখা যাচ্ছে, এরকম একটা অবস্থা। এটা দেখে রাতুল ভাই প্রচুর ভয় পায়, দরজা খুলে চিৎকার দিতে দিতে বাহিরে চলে আসে, রাস্তায় উঠে সে অজ্ঞান হয়ে যায়। পরে যখন তার ঘুম ভাঙে, সে হচ্ছে তার নিজের রুমে শোয়া ছিল, তার ফ্যামিলির মানুষজন সবাই তাকে ঘিরে বসে এবং যারা তাকে রেস্কিউ করেছিল এলাকার যে সকল লোকাল মানুষ, তাদের ভিতর থেকে দুই তিনজন রয়েছে। জিজ্ঞাসা করার পর যে তোমার কি হয়েছিল, রাতুল ভাই বলল যে এই ঘটনা, এইগুলা হয়েছে আমার সাথে, এগুলা হয়েছে, আমি তো ভয় পেয়েছি, আমি ভয় পেয়ে আমি অজ্ঞান হয়ে গেছি। বলে তুমি যে ওই বাসায় গেছো, তুমি কি জানো ওই বাসার ঘটনা কিছু? বলে না, আমি তো কিছু জানি না। বলে ওই বাসায় 15 বছর আগে তার নিধি নামের একটা মেয়ে থাকতো তার বাবা মা সহ, এই 15ই মার্চের দিনই, জন্মদিনের দিন, কেউ এসে তাদেরকে মেরে চলে যায় এবং এরপর থেকে প্রত্যেক বছর সে 15ই মার্চের দিনই কেউ না কেউ মারা যায় এবং তার লাশ পাওয়া যায় ওই বাড়ির সামনে। তুমিই প্রথম ব্যক্তি যে কিনা ওই এই যে একটা ব্যাপারটা যে চলছিল সাইকেলে, এটা থেকে তুমি বেরিয়ে আসছো, তুমিই প্রথম যে কিনা বেঁচে গেছো। সমস্তটা শোনার পর রাতুল ভাই আরো বেশি ভয় পায় এবং তার ফ্যামিলি মেম্বার যারা ছিল তারাও অনেক ভয় পায় যে না, এই বাসায় থাকা যাবে না। তারপর তারা ওই বাসা চেঞ্জ করে, এক মাসের ভেতর বাসা চেঞ্জ করে অন্য বাসায় শিফট হয়ে যায়। তো নতুন বাসায় উঠার পর যখন এরকম এক্সপিরিয়েন্স হয়, এরপরে নতুন যে বাসায় উঠবে সেখানে কি হবে এই ভয়টা কিন্তু থেকেই যায় ভিতরে। কিন্তু আলহামদুলিল্লাহ এরপরে যে সে যে বাসায় উঠেছে কোনো ঝামেলা হয়নি এবং সে সুস্থ আছে এখন অব্দি। আলহামদুলিল্লাহ ভালো আছে।
এবং এটাই হচ্ছে তোমার তৃতীয় ঘটনা?
তৃতীয় ঘটনা, রাইট।
অলরাইট, অনেকেই রয়েছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি facebook.com/jagofm। এজাজ শিকদার বলছেন, তিনি আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে, তিনি দেখছেন। হাসান মাওলা আছেন আমাদের সাথে, অপূর্ব খান জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। এন্ড ইয়েস, আছেন আমাদের সাথে এই মুহূর্তে অভি, টিপু দেবনাথ, এবং যেটা বলছেন সেটা হচ্ছে যে ঘটনাগুলো তো ভালো লাগে কিন্তু ভয় তো লাগে, রাইট। তো এটা একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে ভয় প্লাস ভালো লাগে, দুটো যখন একসাথে ব্লেন্ড হয় না, একটা চমৎকার কেমিস্ট্রি ক্রিয়েট হয়। আমরা লাস্ট ঘটনা শুনবো প্রথমের কাছ থেকে, তারপর প্রোগ্রামটা আমরা শেষ করবো। বাট তার আগে আবারও রিমাইন্ডার, নেক্সট এপিসোড, এক্স্যাক্টলি নেক্সট এপিসোডে আমরা আপনাকে চাই RBS, তার জন্য মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন পাঠাবেন 26969 নাম্বারে, রাইট। আমরা জানি যে আপনি হয়তো বা কখনো কখনো এমনিতেই RBS লিখে ফেলেন, ভাই এমনিতেই RBS লিখবেন না, আপনার নিজের মোবাইলের ব্যালেন্সও নষ্ট হবে, প্লাস আমরা টিম ভূত স্টুডিও যখন আপনাকে কল করব আমাদের সময়টাও নষ্ট হবে। বাট হ্যাঁ, আমরা চাই যে আপনার যদি গল্প থাকে তাহলেই আপনি রেজিস্ট্রেশন করেন। বাট রেজিস্ট্রেশন করার আগে স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা বলবো, পরিবারের সাথে একটু কথা বলে নাও, যদি তোমার ফ্যামিলি তোমাকে অ্যালাউ করে, ফ্যামিলি কোনো মেম্বার তোমাকে নিয়ে আসে, দেন মোস্ট ওয়েলকাম, রাইট, তো শেষ ঘটনাটা আমরা শুনছি প্রথমার কাছ থেকে, এটা কোথাকার ঘটনা?
এটা হচ্ছে সম্ভবত খুলনার, আমি এক্স্যাক্টলি শিওর না। তো আমি এখানে হচ্ছে ছদ্মনাম, এগেইন আমি এখানে ছদ্মনাম ইউজ করছি, রাব্বি নাম ইউজ করছি এখানে। তো রাব্বি ভাইয়া যখন ছোট তার ওই টাইমকার ঘটনা, তাদের ওইখানে মির্জাপুর হাট নামে একটা খুব নাম করা হাট ছিল, যে হাটে সবাই মাসের একটা দিন এটা সেটা অনেক কিছু বিক্রি করতে যেত। তো তার যে আপন কাকা, ছোট কাকা, তার মাছ ধরার অনেক শখ ছিল। তো তার গ্রামের বাড়িতে পুকুর আছে, তো পুকুর থেকে সে এবং তার কাকা, তখন সে অনেক ছোট, মাছ ধরে মির্জাপুর হাটে যায় মাছ বিক্রি করার জন্য। মোটামুটি দুই আড়াই ঘন্টা কেটে গেছে মাছ বিক্রি করতে করতে, এটাই তার প্রথমবারের মতো যাওয়া হাটে, এর আগে কখনো সে হাটে যায়নি। এরপর দুপুরের টাইম লাঞ্চ করবে, তখন তার কাকা তাকে একটা হোটেলে নিয়ে যায়, ওইখানে যেয়ে বসায় দেয় যে এখানে খাওয়া দাওয়া কর, আমি টাকা দিয়ে গেছি, খাওয়া দাওয়া শেষ করে ওইখানে যে আমাদের মন্দিরটা, আমি এখানে বলে রাখি একটা কথা, মির্জাপুর হাট যে জায়গাটা ওইখানে একটা মন্দির আছে, মন্দিরের পাশ দিয়ে একটা রোড আছে সাব রোড, যে রোড দিয়ে মানুষজন যাতায়াত করে। সো পরে বলে যে মন্দিরের পাশের রোড দিয়ে তুই আইসা পড়িস, আমি গেলাম আমার দোকানে বসতে হবে, এই বলে তার কাকা চলে যায়। রাবি ভাই খাওয়া দাওয়া শেষ করে, ধীরে সুস্থে খুব আরামে খাওয়া দাওয়া শেষ করে ওই মন্দিরের পাশে রোড ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে যায়। যখন মন্দিরের সামনে পৌঁছায় ওইখানে একটা খুব সুন্দরী একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে, তার হয়তো ইশারা করছে কোনো কিছু। রাবি ভাই এটা দেখে জিজ্ঞাসা মনে মনে ভাবে যে কি হলো, আমার সাথে এরকম আমাকে কিছু জিজ্ঞাসা করে নাকি, সেরকম মনে মনে ভাবতেছে, ওইদিকে তাকাইছিল। তো র্যান্ডমলি পাসিং বাই কোনো এক ব্যক্তি এটা দেখে ভাইকে জিজ্ঞাসা করে যে কি রে বাপ তুই কি দেখিস, আগে কখনো মন্দির দেখিস নাই? তখন বলল না কাকু, ওইখানে একটা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে, দেখো কি সুন্দর দেখতে। এটা বলার পর কাকু বলে কই, ওইখানে তো কোনো মেয়ে নাই, তুই কি দেখোস বাবা এসব? বলে হ্যাঁ কাকু একটু দেখো, এখানে কি সুন্দর একটা মেয়ে আমার দিকে তাকাই আছে, আমাদের কথা শুনে এখন হাসতেছে। এইগুলো বলার পর যে ব্যক্তিটা পাসিং বাই সে বুঝতে পারে যে সামথিং রং। এরপর সে হচ্ছে কিছু একটা বলে তার ওই ভাইয়ার মাথায় হাত রেখে কিছু একটা বলে কিছু একটা পরে ফু দেয়। ফু দেওয়ার পর পরে হচ্ছে ওই যে মেয়েটা, সুন্দরী মেয়েটা, ওই মেয়েটাকে আর পাওয়া যাচ্ছিল না, মেয়েটাকে আর কোথাও দেখে নাই। পরে ওই ব্যক্তিটা ভাইয়াকে বলতেছে যে বাপ তুই এখন বাড়ি চলে যা, অনেক দেরি হয়ে গেছে, তুই বাড়ি যা। তখন অলমোস্ট সাড়ে তিনটা কি চারটা বিকেল হয়ে যাচ্ছে, একটু পরে সন্ধ্যা নেমে যাবে, আর গ্রামের ওইদিকে সন্ধ্যা আগে আগে একটু নেমে আসে। তো এরপর বলে আচ্ছা ঠিক আছে কাকু বাসায় চলে যেতেছি। তো তার যে নিজের কাকা যেখানে তারা মাছ বিক্রি করছিল যে অংশটুকু ওইখানে যায়। যাওয়ার পর বলে কাকু কাকু আমার ভালো লাগছে না, আমি বাড়ি চলে যাবো। বলে বিকাল হয়ে গেছে বাবা তুই যাবি কেমনে? বলে না কাকু আমি যেতে পারবো। এ বলে সে তার কাকার কাছ থেকে বিদায় নিয়ে একলা একলা বাড়ির পথে চলে আসে। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এই মির্জাপুর হাট যে জায়গাটা ওইখান থেকে তাদের বাড়ির দূরত্ব অলমোস্ট পায়ে হেঁটে এক ঘন্টা। তো সে পায়ে হেঁটে যখন যাচ্ছে তার এক ঘন্টার মতো টাইম লাগবে। তো মাঝ রাস্তায় হিন্দুদের একটা শ্মশান ঘাট পড়ে তার বাড়ির পথে। তো শ্মশান ঘাটের কাছাকাছি যখন চলে গেছে তখন বৃষ্টি নামে হঠাৎ করে। তো এরকম বৃষ্টি নামে এটা তার কেউ জানতো না, তার কাছে ছাতাও নাই। তো শ্মশান ঘাটের ওইখানে একটা ঘর ছিল, কুড়ে ঘর টাইপের, ওইখানে সে আশ্রয় নেয় যে বৃষ্টিটা কমুক এরপর আমি বাড়ির উদ্দেশ্যে যাব। ওইদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বিকাল বিকালের শেষের দিকে। সে মনে মনে ভাবতেছে যে এখন আমি কি করব। এরপর তাকায় রইছে যে বৃষ্টি কখন থামবে, এরপর আমি বাড়ি যাব। একটা মেয়েকে হঠাৎ করে দেখে যে হাঁটতে হাঁটতে বৃষ্টিতে ভিজতে ভিজতে কুড়ে ঘরের দিকে আসছে। একটু কাছাকাছি যখন আসে তখন বুঝতে পারে এটা সেই মেয়েটা যে মেয়েটাকে সে মন্দিরের সামনে দেখছিল এবং হঠাৎ করে উধাও হয়ে যায়। এরপর সে মনে মনে প্রচুর ভয় পাচ্ছে যে কি হচ্ছে এসব, কেন হচ্ছে। একটু পর সে ফিল করে তার পেছনে এসে মেয়েটা দাঁড়াইছে। পেছনে এসে যখন মেয়েটা দাঁড়ায় তখন মেয়েটা টুটু করে খোঁচাচ্ছে আর বলতেছে চলো না আমরা বৃষ্টিতে ভিজি, দেখো কি সুন্দর বৃষ্টি পড়তেছে, তুমি ছাড়া তো আর কেউ নাই, তুমি আমি একসাথে চলো বৃষ্টিতে একটু ভিজি। বলে না আমি বৃষ্টিতে ভিজবো না। এরকম কন্টিনিউয়াসলি অনেকবার যখন খোঁচাতে থাকে একটা পর্যায়ে একটু জোর দিয়ে বলে যে না আমি বলছি না আমি বৃষ্টিতে ভিজবো না, তোমার ভিজার ইচ্ছা হলে তুমি যে ভিজো। এবার যখন একটু রাগ করে যখন বলছে কথাটা, এরপর মেয়েটা যত রকম ভাবে পারে ভয় দেখাতে শুরু করে এবং ভয় দেখাতে দেখাতে একটা পর্যায়ে সত্যি 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 বৃষ্টিতে যে ভিজতে 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 মেয়েটা হচ্ছে বলে যে তুই আমার কথা শুনলি না, তো দেখ আমি তোর কি করি, কিছু একটা এরকম করতেছে। রাবি ভাই প্রচন্ড ভয় পায় যে এগুলো কেন হচ্ছে? একটা পর্যায়ে দেখে মেয়েটা নিজের হাত নিজে চেবাচ্ছে, তার কলিজা বের করে সে নিজেই ওইটাতে খেলছে, মানে এত বিভৎস একটা পরিস্থিতি হয়ে যায়, সে বুঝতে পারছিল না কি ঘটবে। এগুলো দেখে দেখতে দেখতে সে জ্ঞান হারায় ফেলে, সে কি করবে কিছু বুঝতে পারতেছিল না। এরপর তার জ্ঞান ফিরে পুরো দুই দিন পর, দুই দিন পর যখন তার জ্ঞান ফিরে তখন তার ফ্যামিলি মেম্বারের কাছ থেকে জানতে পারে যে শ্মশানঘাটের সামনে অজ্ঞান অবস্থায় সে বৃষ্টিতে ভিজতেছিল, এই অবস্থায় তাকে পাইছে তার নিজের যে কাকা যে ছিল মাছ দিচ্ছিল। তারপর সে বাড়ির থেকে লোকজন এনে তাকে নিয়ে আসে। এই ঘটনাটা তখন সে অনেক ছোট, বয়স খুব একটা বেশি না, তো এই ঘটনাটা এই যে শৈশবকালে যে একটা প্রভাব ফেলেছে এখন অবধি তার ভেতরে ওই ভয়টা কাজ করে মাঝে মধ্যে, যখন এখন আবার গ্রামে যায় খুব একটা এফেক্ট হয় না, কিন্তু সে রেশটা তার ভিতরে রয়ে গেছে, সে ফিলটা এখন অবধি করছে, সে ভয় পায় এখনো মাঝে মধ্যে গ্রামে গেলে। তো ভাইয়া এটা ছিল আমার শেষ ঘটনা,
সর্বশেষ ঘটনাটা শুনছিলাম আমরা। থ্যাংক ইউ সো মাচ প্রথমা, অনেক অনেক দোয়া শুভকামনা রইল প্রথমার জন্য। এবং আমরা এখান থেকেই আসলে আজকের এপিসোডটা শেষ করব, বাট লাস্ট মোমেন্টে অনেকেই ছিলেন আমাদের সাথে, সাদিয়া খান ছিলেন আমাদের সাথে মিরপুর থেকে, রাব্বি চৌধুরী ছিলেন দেখতে পাচ্ছি, খায়রুল বাশার জয়েন করেছিলেন, ইকবাল ছিলেন আমাদের সাথে লাস্ট মোমেন্টে, নাজনীন সুলতানা ছিলেন আমাদের সাথে এবং রেজিস্ট্রেশন করেছেন, বাহ চমৎকার। সো আপনার গল্পগুলো যদি সিলেক্ট হয় ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আপনাকে আমরা ইনভাইট করছি। সো থ্যাংক ইউ সো মাচ যারা একদম শুরু থেকে এখন পর্যন্ত ছিলেন কানেক্টেড। শুক্রবারের দিনটা সবার খুব ভালো যাক, খুব চমৎকার কাটুক পরিবারের মানুষগুলোর সঙ্গে, প্রিয় মানুষগুলোর সঙ্গে। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, এবং অনুষ্ঠান সম্পর্কে যদি আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে সেক্ষেত্রে আমার যে ফেসবুক পেজ রয়েছে facebook.com/apurbo.fm, এখানে আপনি আমাকে নক করতে পারবেন অ্যাট এনি টাইম। facebook.com/jagofm যে অফিসিয়াল ফেসবুক পেজে আপনি রয়েছেন, এই পেজটায় কিন্তু নানা রকমের কন্টেন্ট কিন্তু আপলোড করা হয়, লাইভ হয়। সো লাইভগুলো দেখবেন, কন্টেন্টগুলো শেয়ার করবেন, এবং ইনস্টাগ্রামেও হয়ে যাবেন আমাদের সাথে অ্যাক্টিভ, instagram.com/jagofm4.4। সো আজকের মতো এখান থেকে অপূর্ব নিচ্ছে বিদায়। অ্যান্ড প্যারানর্মাল ব্যাপার স্যাপারগুলো যদি আপনি খুব বেশি ভালোবেসে থাকেন, এই শোটা শুধুমাত্র আপনার জন্য, আপনার অপেক্ষায় আগামী পর্বে আরো বেশ কিছু চমৎকারের গল্প নিয়ে আমরা ফিরছি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, জাগরণ 4.4। আজকের মতো বিদায়, শুভরাত্রি, সালাম।